hosted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুটির সাথে আছে রাসেল, শুরু হয়ে গেল ভূত FM। আর ভূত FM এ সবাইকে স্বাগত জানাচ্ছি, এখানে আছি আমি মাসুম এবং আজকে অতিথিরা, এবং তারা একে একে তাদের এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করবেন। আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত রাত পর্যন্ত, এতদিন ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। আরো একবার জানিয়ে দিই যে আপনারা যারা আজকে শোটা মিস করবেন, তারা ইচ্ছা করলে এই শোটা আবারও শুনতে পারবেন। আর সেই জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এয়ারটেল এম রেডিও থেকে আপনি ইচ্ছা করলে সেই শোটা শুনতে পারেন। সেই জন্য আপনাকে ডায়াল করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22 ফ্রম এনি এয়ারটেল কানেকশন, এবং তারপরে আপনি চ্যানেল 22 কানেক্ট করলে আপনি পরবর্তী জায়গাগুলোতে যেতে পারবেন, পরবর্তী শো গুলো মানে ইচ্ছা মতন আপনার যে এপিসোড পছন্দ সেই এপিসোড আপনি শুনতে পারবেন। এছাড়াও নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত FM টিউন অ্যাজ দেয়ার কল টিউনস মাই টিউনস ফ্রম এয়ারটেল। ভূত FM টিউনটা পেতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু সেন্ড SMS, এবং সেটার জন্য যেটা করতে হবে সিটি লিখে স্পেস দিয়ে আপনাকে এই টিউন কোডটি লিখতে হবে, হুইচ ইজ 92125, এবং এটা সেন্ড করতে হবে 3123 নাম্বারে। এনিওয়েজ, আমার কাছে বেশ কিছু SMS রয়েছে, আমি তার আগে জানিয়ে দিই যে আমাকে SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর আমরা বছরের মোটামুটি একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, 2011 সাল শেষ হয়ে আসছে, 2012 সাল নিয়ে আমরা অনেক ধরনের কথা শুনছি, এবং 2012 সাল নিয়ে অনেক অনেক ধরনের অনেকে অনেক ধরনের কথা বলছেন, আশঙ্কার কথা বলছেন। আমি জানি না 2012 কি হবে, বাট আমরা মোটামুটি এই বছরের শেষে দাঁড়িয়েছি, এটা সবচেয়ে বড় কথা। আজকে শীতের রাত, প্রচন্ড শীত পড়েছে পৌষ মাসে ঢাকাতে, প্রতিবারই শীত পড়ে, প্রতিবারই গরম পড়ে, প্রতিবারই আমরা বলি যে এত গরম এর আগে কখনো পড়েনি, এত শীত এর আগে কখনো পড়েনি। তো এবার শীতটা মনে হয় একটু বেশিই পড়ছে সবার কাছে, সেটাই মনে হচ্ছে আর কি। আর এরকম শীতের রাতে ঘটনাগুলো শুনতে আপনাদের কেমন লাগবে সেটা আমিও বুঝতে পারছি। আসলে শীতের রাতে আমি সবসময় বলি যে ভূত FM বেশি জমে, আরও একবার বলি যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমরা অনেকেই বলি যে প্যারানর্মাল ব্যাপার স্যাপার কি আসলেই ঘটে, আসলে কি এগুলোর কোন অস্তিত্ব আছে নাকি নেই। আজকে আমি পত্রিকা পড়ছিলাম এবং সেই পত্রিকায় কতগুলো ঘটনা পেয়েছি, যে ঘটনাগুলো পত্রিকায় উঠে এসেছে যেগুলো সত্যি ঘটনা, সেই ঘটনাগুলো আপনাদের জন্য আমি একটু পড়ে শোনাচ্ছি। ফ্লোরিডার ইস্ট মার্টিলো জাদুঘরে ঘুরতে গেলে যা সবাইকে আকৃষ্ট করবে তা হল একটি পুতুল। পুতুলের বয়স হবে প্রায় এক যুগ। এটি একটি বিখ্যাত পুতুল, কারণ এর পেছনে রয়েছে রহস্যজনক ইতিহাস। 1896 সালের শুরুর দিকে জনপ্রিয় অটো পরিবার তাদের আদরের ছেলে রবার্ট ইজিনি অটো পুতুল উপহার পায়। পুতুলটি পাওয়ার পর রবার্ট তাকে তার নাম অনুসারে রাখে, নাম রাখে রবার্ট। তারপর থেকে পুতুলটিকে ঘিরে ঘটতে থাকে রহস্যজনক সব ঘটনা। যখন পুতুলটি নষ্ট বা ভেঙে যায় তখন পুতুলের কাছ থেকে রহস্যজনক হাসি শোনা যায়, বা যা রবার্ট সাধারণভাবে নেয়, এবং পুতুলটি জিন ক্রীতদাস রূপে সামনে আসে, এবং তখন রবার্ট আশ্চর্য হয়। যখন পুতুলটি জিন প্রাপ্ত বয়স্ক হয় তখন রবার্ট আবার তার পুতুলটি ফিরে পায়, এবং পুতুলটি তার ওপর দিয়ে চলে যায় যখন সে কিছুটা অন্য মনস্ক হয়। পুতুল রবার্টটি শহরের লোকদের ভয় দেখাত জানালা দিয়ে, তখন থেকে লোকজন পুতুলটির নাম দিয়েছিল ভীতিকর পুতুল রবার্ট। এবং এটা আপনি যদি ফ্লোরিডার ইস্ট মার্টিলো জাদুঘরে ঘুরতে যান তাহলে এই পুতুলটিকে দেখার আপনিও দেখতে পারবেন আর কি। আরও একটা ঘটনা রয়েছে, সেটি হচ্ছে ইন্দোনেশিয়ায় কেরিস নামে কিছু বস্তু পাওয়া গেছে যা আসলে ঐতিহ্যবাহী অস্ত্রের মতো, কিন্তু এর পেছনে রয়েছে রহস্যজনক গল্প। অস্ত্রগুলো এদের জাদুকরী আকর্ষণের মাধ্যমে জনগণকে আকৃষ্ট করে, কারণ অস্ত্রগুলো এদের মতো করে নাড়াচাড়া করে, দাঁড়ায় এবং উড়ে বেড়ায়। ম্যাপো গ্র্যান্ডরেইন নামে একজন বৃদ্ধ লোকের নামে এই অস্ত্র নিয়ে লৌকিক কাহিনী আছে। ম্যাপো গ্র্যান্ডরেইন অনেক লোক হত্যা করেন এই অস্ত্রের কারণে। লোক কাহিনী থেকে জানা যায় এই অস্ত্রগুলো সাগর থেকে আনা হয়েছে, কিন্তু এগুলো ড্রাগন হয়ে গিয়েছিল। অনেক সংরক্ষণকারী পুরনো কেসগুলো নিতে চেয়েছিলেন সংরক্ষণের জন্য, কিন্তু পুরনো অস্ত্রগুলোর দাম ছিল ধরা ছোঁয়ার বাইরে। এছাড়াও কার্নারভন নামে বৌদ্ধমূর্তির পাশে লেখা আছে তাকে বিরক্ত না করার জন্য। কার্নারভন মারা গিয়েছিল তুটান খামু কবরস্থান সমাধিস্থল বানানোর পরে। সেখানে ছিল 1923 শতকের তিনি ছিলেন একজন ধর্মযাজক। আশ্চর্যজনক অনেক ঘটনা ঘটেছিল যেদিন কার্নারভন মারা গিয়েছিলেন। কারিও শহরে প্রথম বিদ্যুৎ দেওয়া হয়েছিল। মিশর নিজে অবরুদ্ধে পরিণত হয়েছিল। এটা ছিল বৌদ্ধ মূর্তির অভিশাপ। এই অভিশাপ তার উপর পড়ত যে রাজার ঘুমে বিরক্ত করত। তারা কঠোর আইনের মধ্যে পড়ে গিয়েছিল। আমেরিকান একজন ব্যক্তি যে তুটান খামুর মুখোশ কিনেছিল তৎক্ষণাৎ সে স্ট্রোক করে এবং অনেক রহস্যজনক ঘটনা খুঁজে পাওয়া গিয়েছে বিভিন্ন গবেষণায়। সুতরাং বুঝতেই পারছেন যে আসলে এরকম ঘটনা মানে হরদম আছে। এছাড়াও আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে 1985 সালে ইংল্যান্ডে রহস্যজনকভাবে একটি বাড়িতে আগুন লাগে। আগুনে বাড়িটির অধিকাংশই পুড়ে যায়। একজন চিত্রশিল্পী তার চিত্রশিল্পের মাধ্যমে একজন কান্নারত বালককে তুলে ধরেছিলেন, যেখানে অনেক অপ্রাসঙ্গিক ঘটনা ঘটেছিল। ছবিটি আঁকার পেছনের গল্প হল, ছবিতে বালক তার মা বাবার জন্য কান্না করছিল যারা আগুনে পুড়ে মারা গেছেন। এর কিছুদিন পর এই ঘটনাটি বাস্তবে ঘটে। বাড়ির পাশে যে স্টুডিওতে বসে চিত্রশিল্পী আঁকছিলেন তিনিও সে আগুনে পুড়ে মারা যান। বালকটিও একই আগুনে পুড়ে মারা যায়। মজার ব্যাপার হল ছবিটি আঁকার পর আগুন লাগে। এখন পুড়ে যাওয়া জায়গাটিতে ছবিটি টাঙিয়ে রাখা হয়েছে। অনেক দর্শনার্থী প্রথমে বুঝতে পারেন না যে আসলে এটি একটি চিত্রকর্ম। ছবিটি দেখলে বোঝার কোনো উপায় নেই যে চিত্রশিল্পটি ঘটনা আগে আঁকা হয়েছিল। এই হচ্ছে ঘটনা। অনেকে হয়তো এই ঘটনাটা জানেন, আমি দেখলাম যে মাসুমই জানেন, সুতরাং আপনারা অনেকে জানতে পারেন এরকম ঘটনা। এনিওয়েজ, আমি আরো একবার আপনাদের মনে করিয়ে দিই যে আপনি আপনার এয়ারটেল নাম্বার থেকে কিন্তু আমাদের এসএমএস করতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। দেখতে পাচ্ছি হৃদয় আমাদের এসএমএস করেছেন এবং এটা তার প্রথম মেসেজ। এছাড়াও খুলনা থেকে নূর আমাদের এসএমএস করেছেন, আগেও তিনি এসএমএস দিয়েছেন বাট পড়া হয়নি, এবার পড়া হল। সিবাতুল আমাদের এসএমএস করেছেন। এছাড়াও ডিজে রেজা ফ্রম খুলনা থেকে তিনি এসএমএস করেছেন এবং তারও একই অভিযোগ এসএমএস পড়া হয় না। এছাড়াও আমি দেখতে পাচ্ছি ডেন্টিস্ট অপু আমাদের এসএমএস করেছেন, ভাইয়া প্লিজ আমার মেসেজটা পড়বেন, আমি পড়ে ফেললাম। রাজ পুরান ঢাকা থেকে আমাদের এসএমএস করেছেন। এছাড়াও টুম্পা আমাদেরকে এসএমএস করেছেন বিশাল, 3 এপিসোড পরে ভূত এফএম শুনছেন, ওয়েলকাম ব্যাক। আর আমাদেরকে এসএমএস করেছেন সাজ্জাদ ফ্রম সিলেট। এছাড়াও কৌশিক আমাদের এসএমএস করেছেন। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি রাফি এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে ভূত নামের কলঙ্ক। এছাড়াও আমাদের এসএমএস করেছেন রিমিক ভূত, এছাড়াও ডিজিটাল ভূত সহ আরো অনেকে। শুরুতে যেভাবে শুরু করি সেভাবে আজকে শুরু হলো না, যে কারো একজনের ঘটনা দিয়ে, বাট এখন আমি একটা ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন লিসনার, তিনি ইমেইলের মাধ্যমে আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন, যেহেতু তিনি স্টুডিওতে উপস্থিত থাকতে পারবেন না। তো তিনি লিখেছেন যে, রাসেল ভাইয়া কেমন আছেন, আমি নিয়মিত ভূত এফএম শুনি কিন্তু লুকিয়ে লুকিয়ে শুনতে হয়, কারণ আম্মু শুনতে দেয় না ভয় পাব বলে। আমি প্রতি স্যাটারডে সকালে আম্মুকে রাতের ঘটনাগুলি বলি। একদিন আমি আম্মুকে বললাম যে, আম্মু সবারই তো এই বিষয়ে কোনো না কোনো এক্সপিরিয়েন্স আছে, তোমার কোনো এক্সপিরিয়েন্স নাই? আম্মু বলল আছে, তাই আজকে আমি আপনাদের সাথে আম্মুর একটি এক্সপিরিয়েন্স শেয়ার করব। সালটা ছিল 1984। আম্মু তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং আম্মু অনেক রাত জেগে পড়াশোনা করত। একদিন অনেক রাতে আম্মু শুতে গেল। ঘটনার শুরুর আগে বলে নেই, আম্মু আর আমার খালামণি একসাথে ঘুমাত আর আমার ছোট মামা আমাদের আম্মুদের পাশে আর একটা বিছানায় ঘুমাত। আম্মুদের বাসা অনেকটা আগের দিনের পোড়া বাড়িগুলোর মতন ছিল আর একটা ঘর থেকে আরেকটা ঘরের ডিস্টেন্স অনেক বেশি ছিল, বিরাট বিরাট দরজা জানালা ছিল। তো সেই রাতে আম্মু পড়া শেষ করে মাত্র শুয়েছে, হঠাৎ জানালা দিয়ে টাইপের একটা শব্দ হল। আম্মু চমকে উঠল, মনে হল যেন কিছু একটা জানালা দিয়ে ঠুকল, কিন্তু আম্মু কোনো কথা বলল না। হঠাৎ ঘরে ফুটস্টেপের শব্দ হল। আম্মু ভাবল মনে হয় বাসায় চোর ঢুকেছে। আশ্চর্য রকম ভাবে রুমের ভেতরটা কেমন জানি থমথমে হয়ে গেল, আজব একটা স্মেল আসছিল। আস্তে আস্তে মনে হল স্টেপটা আম্মুর দিকে আসছে। আম্মু চিৎ হয়ে শুয়েছিল, হঠাৎ আম্মু বুঝল অনেক বড় কিছু একটা আম্মুর খাটের পাশে মশারির বাইরে দাঁড়িয়ে আছে এবং মশারি ফাঁকানা করে মশারির মধ্য দিয়ে বাড়ালো আম্মুর আচ্ছা মশারির মধ্যে দিয়ে হাত বাড়ানো এবং সে হাতটি ধীরে ধীরে তার আম্মুর গলার দিকে আসছে। আম্মু এক মুহূর্ত আচ্ছা এমন একটা মুহূর্ত আসলো যখন আম্মু বুঝল যে হাতটা আম্মুর গলা প্রায় স্পর্শ করে ফেলছে। আস্তে আস্তে চোখ বন্ধ করে গলার কাছে হাত কেউ যদি নিয়ে আসে তাহলে যে অনুভূতি হয় সেই একই অনুভূতি হচ্ছিল। আম্মু জোরে একটা চিৎকার দিয়ে উঠল, পাশে ফিরে জোরে একটা চিৎকার দিয়ে পাশে ফিরে যায় আর আমার মামাকে লাইটটা চালাতে বলে। তখন আম্মুর মনে হয় কি যেন প্রায় উড়ে জানালা দিয়ে চলে বাইরে চলে গেল, কিন্তু জানালা ও দরজা দুটাই তখন বন্ধ ছিল। আমার মামা আর খালামণি অনেক ছোট থেকে আম্মু তাদের সেই রাতে কিছু বলেনি, যাতে ছোট থাকায় মানে মামা এবং খালা ছোট থাকায় সেই রাতে তাকে তাদের কিছু বলা হয়নি যাতে তারা ভয় না পায়। আম্মুর আরো অনেক এক্সপিরিয়েন্স আছে এবং সেগুলো আমি একে একে পাঠাবো, এটাই বলেছেন তিনি। আমাদের এটা SMS করেছেন সাদ এবং তিনি পড়ছেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী। সো এই ছিল ঘটনা এবং আপনাদেরও এরকম অসংখ্য ঘটনা রয়েছে আমি জানি, সেই ঘটনাগুলো আমাদের লিখে পাঠান আপনার এয়ারটেল নাম্বার বা অন্য যে কোনো নাম্বার থেকে। লিখে পেলেন শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং সেই সাথে আরও একটা ব্যাপার আপনাকে মনে রাখতে হবে, আপনি কিন্তু ইচ্ছা করলেই আমাদের ইমেইল করে আপনার ঘটনাগুলো জানাতে পারেন, আপনি স্টুডিওতে চলে আসতে পারেন আপনার ইমেইলের মাধ্যমে। এবং সেজন্য যেটা করতে হবে আপনার ঘটনাটি আমাদের ইমেইল করে পাঠাতে হবে bhootfm@radiofurti.fm, স্পেলিংটি হল bhootfm@radiofurti.fm। এটা অবশ্যই মনে রাখবেন, ইমেল অ্যাড্রেসটি নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ এই ইমেলে অবশ্যই অবশ্যই আপনারা ইমেল করবেন, কারণ আপনাদের ইমেল করার ফলে আমরা আপনাদের সামনে নতুন নতুন ঘটনাগুলো নিয়ে আসি। আর একটা ঘোষণা রয়েছে, সেই ঘোষণাটাও দিয়ে দিই, তারপরে আমরা সরাসরি গেস্টদের কাছে চলে যাব। সেটি হচ্ছে যে আমরা খুঁজছি 6 জন সাহসী মানুষকে এবং সেই 6 জন সাহসী মানুষকে যেটা করতে হবে আগামীকালের মধ্যে আমাকে ইমেল করে জানাতে হবে যে কারা সেই মানে বিভিন্ন ঘটনাগুলো সবচাইতে ভয়ঙ্কর ঘটনাগুলো খুব ছোট করে সেই ঘটনাগুলো জানিয়ে দিতে হবে। এবং আমরা 6 জন উইনার সিলেক্ট করব যারা কিনা আগামী ফ্রাইডেতে একটা হন্টেড হাউসে স্টে করবে এবং এই মানে এয়ারটেলের মাধ্যমে আমরা এটা করবো আর কি। এবং সেই হন্টেড বাড়িতে স্টে করা হবে এবং সেখানকার আপডেটগুলো আমরা একদম লাইভ আমরা সবাইকে শুনিয়ে দেবো যে কি হচ্ছে না হচ্ছে, কি ঘটনা ঘটছে না ঘটছে। সুতরাং এই চান্সটা অবশ্যই মিস করবেন না, অবশ্যই অবশ্যই আপনার ইমেইল পাঠান এবং আপনার সবচাইতে ভয়ঙ্কর ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আর যারা সিলেটে রয়েছেন, আমাদের ইচ্ছা সিলেটে যাবার, সুতরাং যারা সিলেটে রয়েছেন তারা অবশ্যই আমাদের জানান যে আপনাদের এলাকায় সবচাইতে ভয়ঙ্কর জায়গা কোনগুলো, SMS করে এবং অবশ্যই অবশ্যই ইমেইল করে আমাদের জানিয়ে দিন। অলরাইট, এবার আমরা সরাসরি ঘটনা চলে যাবো এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একজন গেস্ট, তার কাছে প্রথমে যাব যে তার ঘটনাগুলো শুনতে আপনার নাম এবং পরিচয়টা একটু বলবেন। জি জি, আপনি বলেন, সব ঠিক আছে।
হ্যালো লিসেনার্স, আমি মুন্না ফ্রম মধ্যপাড্ডা লিংকরোড। তো আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার আম্মু আমাকে বলছিল কিছুদিন আগে, যখন আমি প্ল্যান করছি ভূত অফ আসবো, তখন তার আম্মু হঠাৎ করে বললো যে ঠিক আছে তুই যেখানে যাচ্ছিস তো একটা ঘটনা আমি তোর বলি, এটা সে কখনো বলে নাই। অনেকেই আমাদের গ্রামে ঘটনাটা ঘটে, সবাই মোটামুটি জানে ব্যাপারটা। তারপরে আম্মুর কাছ থেকে জিনিসটা শুনেছি, যেহেতু আম্মু নিজের চোখে ওই জিনিসটা কিছুদূর দেখেছে। তো ঘটনাটা সেরকম, আমার আম্মু তখন খুব ছোট ছিল, যেমন তার বয়স 14 কি 15 ছিল। তো তখন তার একটা মামা ছিল, তার এজও তাদের মতোই ছিল, তো তারা একসাথে ঘোরাফেরা করতো, চলতো সবসময়, এরকম খুব ভালো সম্পর্ক ছিল তাদের। তো আম্মুর যে মামাটা ছিল, তো তার সাথে মানে সে সবসময় একটা জিনিস দেখতে পেত, তো সে দেখতে পেত সে, এবং সেই জিনিসটা সবাইকে বলতো কিন্তু কেউ সেটা তোয়াক্কা করতো না। তো আম্মু তাদের সাথে সম্পর্ক ভালো ছিল, কিন্তু আম্মু জিনিসটা একটু একটু বিশ্বাস করতো যে নিশ্চয়ই কিছু না দেখলে তো এত প্রতিদিন সে রেগুলার ওটার কথা বলে, নিশ্চয়ই কিছু একটা সে দেখে। তো আবার যে জিনিসটা সে দেখতো সেটা তাকে, ওই জিনিসটা তাকে না করতো যে ওনার ব্যাপারে যেন কাউকে না বলা হয়, সে কথাটা রাখতে পারতো, সে সবাইকে বলে দিত, তার এটা একটা ব্যাড হ্যাবিট ছিল, সবাইকে বলে দিত। তো জিনিসটা হলো এরকম যে এটা একটা কলস, হ্যাঁ, সে যখন একা থাকতো বা নিজেরা থাকতো তখনই জিনিসটা মানে তার সামনে মানে বেসে উঠতো আর কি। হ্যাঁ, তো ওই কলসের ভিতর থেকে একটা সাপ উঠতো, একটা কানাতুলা একটা সাপ উঠতো। সাতটা সাপ আছে, ওরা সাত ভাই বোন এবং ওই সাতটা সাপ না, ওটা মানে সাতটা জিন তারা ভাই বোন, চারটা ছিল তাদের মধ্যে মানে তোমার মানে ভালো না আরকি, আর তিনটা ছিল ভালো, তারা সবসময় চাইতো যে ওই তার ওই অন্যসী মামাটার হেল্প করতে আরকি, তাকে মানে অফার করতে, তাকে বিভিন্ন জিনিস দিবে যদি তাকে তার কথা যেন কাউকে না বলে এরকম। তো কিন্তু ওই মামাটা সে মানে কোনো মতেই সে মুখে রাখতে পারতো না, সে না বলে দিত, যার যার সাথে একটু ক্লোজ হতো তাকেই ঘটনাগুলো বলে দিত। তো আমার আম্মুকে একদিন এবং তারা সে এমনও করছে যে একটা কাজ করে, আমার আম্মুকে অফার করছে যে আপনার ঝোপঝাপ থেকে মানে ঝোপের মধ্যে তাদের লুকানো হয়েছে, বলছে ওই দূর থেকে দেখবেন যে আমি যে কথা বলবো, আমি চুপচাপ বসে থাকবো একটু পরে দেখবেন।
মানে আপনি আরেকটু গুছিয়ে বলেন আমাকে, আরো অনেক সুন্দর করে বলেছিলেন। ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে আপনার আম্মু মানে আপনার আম্মুর মামা উনি কিছু একটা দেখেন এবং এটা অনেকেরই হয়তো বিশ্বাস হতো না, সেজন্য তিনি বললেন যে একদিন আপনারা আমাদের আমি যে কারোর সাথে কথা বলি বা কমিউনিকেট করি যে আপনি ইচ্ছাগুলো দেখতে পারেন, সো তাদেরকে বলেছি একটু দূরে থাকতে হবে যাতে তাদেরকে মানে মানে যিনি আসবেন সে যেন আবার তাদেরকে দেখে না পায়। সুতরাং ওইখানে কিছু ঝোপঝাড় ছিল, সেই ঝোপঝাড়ের ভেতর থেকে লুকিয়ে
আমরা জিনিসটা দেখবো ওদেরকে দেখার কোন ব্যবস্থা, তখন সে বলেছে ঠিক আছে তোমাদের দেখাবো, তোমরা একটা কাজ করো, তোমরা এই যে একটা মানে তোমার গ্রামে তো গ্রামে তো ভুট্টা খেত ছিল, তো বলছে তোমরা ওই ভুট্টা খেতে ওখানে লুকিয়ে থাকো, হ্যাঁ আমি দেখবা বসে থাকবো, আর তোমার পুকুরের দিকে খেয়াল করবা, দেখবা একটা কলস বেশি উঠবে, হ্যাঁ এবং কলসের বেটে উঠতে একটা সাপ বের হবে। তো সেদিন সে যে ওইখানে মানে মানে হাত মুখ ধোয়ার জন্য আর কি পুকুরের সামনে গেল, তো পুকুরের সামনে যাওয়ার সে যখন হাত পানি দেওয়ার আগেই সে পানি দেওয়ার আগে সে স্থির হয়ে গেছে, যে মানে পানিতে সে এখানে দেয় নাই, মানে পানিতে হাত দিয়ে এমন সমস্যা যেভাবে রয়েছে এইভাবেই রয়েছে, সে আর হাত দিচ্ছে না পানিতে, মানে এইভাবেই স্থির হয়ে আছে। দূর থেকে দেখলো যে মানে আমরা জাস্ট দূর থেকে এটাই দেখলো যে ওখানে মানে পুকুরে কিন্তু কিছু নাই, যে জন্য সে হাত হচ্ছে মানে সে কিছু নাই, সে হাতও দেয়নি, কিন্তু পানিটা ওই অল্প একটু জায়গায় যেমন একটা কলস যদি ওই পানির ওখানে রাখা হয় সেখানে পানিটা যেভাবে মানে একটা কলস যদি উপর থেকে ফেলে পানিটা যেভাবে কাঁপবে, পানিটা ওই অল্প একটু জায়গায় জাস্ট ওইভাবে কাঁপতেছিল, অনেকক্ষণ এটা জিনিসটা কাঁপতেছিল। তো তার দূর থেকে জাস্ট কোন কলস দেখতে পায় নাই বা কোন সাপও দেখতে পায়নি, যা তার জাস্ট দেখছে পানিটা জাস্ট কাঁপতেছে, কিন্তু সে হাতটাও লাগায়নি পানিতে, হ্যাঁ সে ওইভাবেই রয়েছে। তো তারাও খুব ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে চুপচাপ রয়েছে তারা ওখানে মানুষের কারণে। তো সে অনেকক্ষণ প্রায় দুই আড়াই মিনিট ধরে ছিল, থাকার পরে সে উঠাইসা তাদের বলে যে জিনিসটাকে দেখছেন, আমাকে জিজ্ঞেস করা জিনিসটাকে দেখছেন, কই কিছু তো দেখি নাই, তাহলে দেখলাম পানি নড়ছে, বলছে যে তাহলে আপনারা কেউ মানে এটা দেখতে পারবেন, এটা আমি ছাড়া আসলে কেউ মানে দেখতে পারবে না, কিন্তু পানি তো নড়ছে এটা তো বুঝতে পারছেন, আমি তো হাতও দিইনি, তারা এটা বুঝতে পারলো ক্লিয়ার হয়েছে যে আসলে কিছু একটা ছিল। তো ওই ওই কলসটা মানে তার সাথে হয়তো কি কলসটা একটা স্টোরি পরে জানতে পারছি, যেমন মানে আসলে যে কলসটা যখন সে কলসটার সাথে কথা বলতো তখন তার শরীরের সব রক্ত ওই সাপটা মানে সাপের শরীরে চলে যেত, তখন মানে ওই উনি ওনার শরীরে কোন তখন রক্ত থাকতো না, একদম জাস্ট একটা মানে রক্ত ছাড়া অংশ ছাড়া একটা মানুষ জীবনে সে এরকম স্তর দূরে বসে থাকতো যখন ওইটার সাথে সে কথা বলে, তো এরকম একটা স্টোরি পরে জানতে পারছি আর কি। তো ওইটা ওদের মধ্যে ওই সাপটা হলো সাতটা জিন ছিল, তো ওদের মধ্যে মানে একজন অফার করছে যে তাকে একটা স্বর্ণের চামিচ দেওয়া হবে, হ্যাঁ যদি সে তার কথা তার কথা কাউকে যেন না বলে, সে একটা স্বর্ণের চামিচ দেবে কাউকে না বলে। সে কি করছে সেই স্বর্ণের চামিচ তার মাকে বলে দিছে, তো যেদিন মাকে বলে দিছে সেদিন ওইটা আবার পরে একটা একা পেয়ে থাকে, বলছে তোকে আমি বলছিলাম তোর একটা স্বর্ণের চামিচ দিবো, তুই তোর মাকে কেন বললি, তোমার একদম ক্ষতি করবো বলে সেদিন বলছে। সেদিন রাত্রেবেলা আর গ্রামে তো জানেন টয়লেট তো বাড়ির মধ্যে না, সেটা একটু ঘর থেকে একটু পাশে হয়, তো সে রাত্রেবেলা যখন টয়লেট লেগেছে সে ওই টয়লেটে যাওয়ার আগে ওই রাস্তায় পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তার হয়েছে কি তার সে কোমায় চলে গেছে, তার মানে তার মেরুদণ্ড হাড্ডি ভেঙে গেছে
পড়ে যাওয়ার ফলে,
পড়ে যাওয়ার ফলে বেসিক্যালি পড়লে এতটা কিছু মানে সে একদম হাড্ডি আলাদা হয়ে গেছে শরীর থেকে, এরকম অবস্থা হয়েছে, কিন্তু সে বেঁচে আছে কিন্তু কোমায় চলে গেছে। তো সে বুঝতে পারছে, তো তারপর সে ওই কষ্ট আসতে সে আবার পরে কথা বলতে দেখছে, যখন বলছিলাম যে তুই এটার কথা কাউকে বলতে না, তুই বলছিস এখন দেখ। তো সে এরপর কিছুদিন আসছিল, তো তারপর সে ওটার সাথে প্রায় সময় কথা বলতো এবং যা যা কথা হতো না আর কাউকে না বললাম আম্মু এবং আমার আম্মু তো বান্ধবী তো তাদের সব শেয়ার করতো এরকম এরকম তাকে এটা দিবে সেটা দিবে। তো একদিন সন্ধ্যার সময় সে ওটা ওই কলসটার সাথে সে কথা বলতেছিল তখন দেশে তখন কারেন্ট টাইম ছিল না অন্ধকার কুপি বা এরকম থাকতো। তো রাতে অনেকে তাদের ঘরে আর কি যে মেম্বার্স তারা খাওয়া দাওয়া করার পরে সেই হাতে যে জুটা পানিগুলো ছিল না তারা তো দেখে নাই তারা কি করছে ওটা জানলা দিয়ে জুটা পানিটা ফেলে দিছে ভোরবেলা ঠিক তিন পাঁচটার দিকে তারা বের হবে যে তাড়াতাড়ি রোদ উঠার আগেই তারা ধান সব কেটে ফেলবে খেতে প্ল্যান করছে। প্ল্যান করার পরে তুই বন্ধু বলছে ঠিক আছে তোর আমি পাঁচটার সময় সে ডাক দিবো তুই উঠে যাস। তার যে বোন আছে তার একটা মামার বোন আছে সে তো সে শুনতে পারছে যে তার ওই বন্ধুটাই আসছে তাকে ডাকতে।
আচ্ছা
তাকে দেখে তো বললো ঠিক আছে চল আমি আস্তে আস্তে একটু ওয়েট করতো সে বেরোলো তার ধান কাটতে চলে গেল। কি বলেন আমি তিনটার সময় কেন আমার তো আসার কথা ছিল পাঁচটার সময় তিনটার সময় কেন থাকবো যে কি বলেন তাহলে কে সেটা কেন নিয়ে গেল সেটা তো আমি জানি না আমার তো আসার কথা ছিল পাঁচটা আমি তার কাছে কি করবো। পরে তারা তো খোঁজাখুঁজি লাগা দিল যে কি হলো কই গেল পরে সবাই
ভদ্রলোক সবসময় সাপ দেখতেন এবং তার মৃত্যু হলো এরকম একটা সাপের কামড়ে এবং এটা কেন হলো মানে বা কি ব্যাখ্যা কেউ জানেন না কিন্তু আপনি যেটা বলছেন যে আপনার আম্মু বা যারা দূর থেকে দেখেছিলেন তারা দেখেছিলেন যে উনি পানিতে হাত ছোঁয়াচ্ছেন না কিন্তু ঠিক হাতের নিচেই পানির অংশটা একটা কলস পানির মধ্যে পড়লে যেরকম হবে মানে পানির রেখাগুলো সেভাবে পরিবর্তিত হচ্ছিল। সো এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং এখন কি অবস্থা আপনাদের ফ্যামিলিতে আর তারপরে এই যে আপনার যে আম্মু মামা মারা গেলেন তারপরে আর কারো কোনো ক্ষতি টুতি হয়েছে বা ওই যে বলেছিলেন যিনি কোমায় চলে গিয়েছিলেন তিনি পরে
তিনি তার কিছুদিন পরেই মানে ওই তার ছেলে যখন মারা যায় তার কিছুদিন পরে উনি এমনি মারা যায় কারণ এগুলো অনেকদিন বেঁচেছিল কুমার থেকে তার সময় মারা যায়।
ওকে
তো ওই যে ওই ওনার মারা যাওয়ার ঘটনাটা তারা ওঝায় না যখন বলছে বুঝে যে না এটা তো আমাদের মানে ওঝা যে সাপের বিষ না তো সে যখন বলছে যে না এটা তো আমাদের আমরা যেসব সাপের সঙ্গে জানি ওইসব সাপে এটা এটা একটা এমন সব যে সাপের মানে আমাদের পক্ষে বিষ নেওয়ানো সম্ভব না। তো ওই তারা যে এই জিনিসগুলো বলতো সেই মামাটা যে বলতো এই বিভিন্ন ঘটনা বিশেষ তারা কি করছে একটা কবির আছে কিনা জিনিসটা বলছে তখন সে যখন যেটা জানালো লাস্টে সেটা হলো কি যে ওই রাতেই এই ঘটনাটা সেই আর কি যে টোটো যে ঘটনা আমাদের জানা সম্ভব না ওই কবি আজকে সে ঘটনাটা এখানে বললো ডিসক্রাইব করলো যে এরকম এরকম এ টু জেড যা যা বলছে আমার মনে হয় মিল পাইছে টুকিটা কি যে কার মামাটা এগুলো এগুলো তাকে বলতো তো তো আম্মুকে যখন কবিরাজ গুলো মানে এক্স্যাক্টলি এইভাবে বললো যে এরকম এরকম হয়েছে এইভাবে হয়েছে তখন তারা বিশ্বাস করলো যে আসলে ঘটনা যা যা বলছে তা সব সত্যি। সেই রাতে ওই যে তিনটার সময় যে আসছিল সেটা আসলে সাপ ওই সাপটাই তার বন্ধুর বেশ ধরে তাকে ডেকে নিয়ে গেছে। হ্যাঁ ডেকে নিয়ে যায় তারপর ওই সাপটা কি করছে রাস্তায় চলতে চলতে হঠাৎ করে সাপ কিন্তু তখন তাকে চলে দেয় না এবং ততক্ষণ কোনো তাকে কেউ ক্ষতি না করে। তো সে যখন তার বন্ধু পৃথিবীতে হাঁটতে হঠাৎ করে সে ওই বন্ধুর বেশটা সে সাপ হয়ে গেছে, সে ওই সাপের গায়ে পাড়া পড়ছে, সাপটা তখন তাকে ছবল দিচ্ছে।
মানে এটা হচ্ছে মেইন ব্যাপার। এবং এই ঘটনাটা আপনি যেখানকার ঘটনা বলছেন এটা তো কবিরাজ বলেছেন, যে ঘটনাটা এখন বললেন সেটা কবিরাজ বলেছেন। আচ্ছা এটা কোন জায়গার ঘটনা?
এটা হলো আমাদের আমাদের গ্রামের হয়তো কুমিল্লা, আমাদের গ্রামের নাম হলো মতলব, মতলব আগে আমাদের গ্রামটা।
তো এলাকাবাসী জানেন তো
সবাই
অনেকেই জানেন। ওকে থ্যাংক ইউ আপনাকে, আমরা আবার আপনার কাছে পরে ফিরে আসবো। এর মাঝে নাকি আমরা কিছু এসএমএস পড়ে ফেলবো, আমরা এসএমএস পড়ে ফেলবো কি নাকি ছোট ব্রেক লাগবে, একটা ছোট ব্রেকে চলে যাই আমরা এবং ব্রেকের পরে ফিরে আসছি আপনাদের এসএমএস নিয়ে। সো স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
এয়ারটেল প্রেজেন্টস শপিং নামেদ লাইভ আগামী 24 ডিসেম্বর রাত 9টায় ওনলি অন রেডিও ফুর্তি 88.0 FM। Don't stop the Furti.
আমি শিলোর, আমি ম্যাচটা দেখেছি। এই স্যার খেলার পানি, ক্রিকেট দেখো না তুমি?
দেখি কিন্তু রেকর্ড মনে থাকে না
আমারও না। আমি স্বাধীন, তুমি? এভাবেই বন্ধুত্ব হয়ে যায়, এক মিনিটও লাগে না। 149 টাকায় এয়ারটেল প্রিপেইড এ 500 মিনিট ফ্রি। এখনই সিম কিনে বন্ধু বানাও শত শত।
মাইক্রোম্যাক্স এনেছে X268 এবং X261 মাল্টিমিডিয়া ফোন, যাতে আছে ওয়ান টাচ মিউজিক কে। পার্টি করো এখন সেখানে সেখানে, পুশ করো বাটন। মাইক্রোম্যাক্স, নাথিং লাইক এনিথিং। Don't stop the Furti.
Radio Furti 88.0 FM.
সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হজের বাইরে, সাথে আছে আমি এবং মাসুমেও আমাদের আজকের গেস্টরা। আর একটার পর একটা দারুণ দারুণ সব ঘটনা শুনছি আমরা। সুতরাং আপনি যদি আমাদের সাথে শেয়ার করতে চান আপনার অনুভূতির কথা এবং আপনার ঘটনার কথা এবং যে কোনো কিছু আপনি আমাদের এস এম এস কে জানাতে পারেন, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আরো বেশ কিছু ঘটনা আমার কাছে রয়েছে, আমি তার আগে একটু বলি যে আমরা যে ঘটনাগুলো আজকে জানলাম, প্রথম যে ঘটনাটা আমি যেটা পড়েছি যেটা ইমেল ছিল, সেই ইমেলের ঘটনাটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সত্যি আজকে এই শীতের রাতে হঠাৎ করে যদি আপনার মনে হয় যে হ্যাঁ একটি হাত ক্রমশ আপনার দিকে এগিয়ে আসছে এবং সেই হাতটা ধীরে ধীরে আপনার, আপনি চোখ বন্ধ করে আছেন এবং বুঝতে পারছেন যে আস্তে আস্তে আপনার গলার দিকে এগিয়ে আসছে এবং কিছুক্ষণের মধ্যে হাতটা আপনার গলা ধরে ফেলবে এবং আপনার গলা টিপে দেবে, কেমন লাগবে আপনার? আসলে এটা এটা যদি আপনি এখন এই ওই মুহূর্তে যদি ঘরের মধ্যে একা থাকেন এবং যদি ব্যাপারটা ফিল করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ভয়াবহ ছিল সেই ব্যাপারটা। বা একটু আগে আমি যে ঘটনা শুনলাম, যত উপকার করুক বা যাই করুক না কেন, যত ভালো জিনিস হোক না কেন, আপনি যদি হঠাৎ করে ঘরের মধ্যে দেখেন একটা কলসি আপনার সামনে হঠাৎ করে ভেসে উঠলো এবং সেই কলসির ভেতর থেকে একটা সাপ বেরিয়ে আসলো এবং সেই সাপটার ভাষা আপনি বুঝতে শুরু করেছেন, তাহলে ব্যাপারটা আপনার জন্য মোটেই খুব আনন্দের ব্যাপার হবে না। সো এরকম ঘটনা আরো অনেক আছে, আমাদেরকে অনেকে এস এম এস ও করেছেন, আমি এস এম এস ও পড়তে চাই। সাদিয়া সাদিয়া আমাদের উত্তরা থেকে এসএমএস করেছেন এবং তিনি ভূতফেম শুনছেন আমাদের অনেক মানে এবং তিনি হচ্ছে কয়েকটা উইক তার বাদ পড়েছিল এবং তারপর তিনি আবারও ফিরে এসছেন। সো ওয়েলকাম ব্যাক। আর আফরাত আমাদের লিখেছেন যে তিনি আমার সাথে নতুন জয়েন করেছেন এবং তিনি ভূতফেম অনেক পছন্দ করেন, থ্যাংক ইউ। আর মনপুরা ভূত আমাদের এসএমএস করেছেন যে তুমি যদি আমার এসএমএস না পড়ো তাহলে আমিও তোমাদের সামথিং কিছু একটা লিখেছেন তিনি। আচ্ছা ঐশী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী থেকে লিখেছেন যে কুয়াশার রাত্রি এবং এখানে ভয়াবহ সব ঘটনাগুলো তিনি শুনতে পাচ্ছেন এবং এই যে দুটো মিলিয়ে তার আজকের দিনটা অনেক রাত্রে অনেক ভালো যাচ্ছে। হৃদয় আমাদের এসএমএস করেছেন কিশোরগঞ্জ থেকে রাসেল ভাই। আচ্ছা একটা স্যাড নিউজ এটা, সেটা হচ্ছে যে তিনি বলছেন যে তার দাদা আজকে মারা গিয়েছেন আর কি। সো আমরা দোয়া করি এবং আমরা দোয়া করি যে আপনার দাদা মানে কি বলবো স্বর্গবাসী হন, আশা করবো সেটাই। অন্তরা আমাদের এসএমএস করেছেন অন্তরা রানা নারায়ণগঞ্জ থেকে যে আমরা আজ প্রথম প্রোগ্রাম শুনছি, সো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভূত এফএমের পক্ষ থেকে আমরা চলে যাব পরবর্তী ঘটনায় এবং আমাদের সঙ্গে আরো একজন লিসনার রয়েছেন আমাদের আজকের গেস্ট, তার সাথে তার একটু পরিচয়টা আমরা জানবো। কি নাম আপনি? অপূর্ব, আপনাকে আরো একটু কাছে থেকে কথা বলতে হবে।
হ্যালো লিসনার, আমি অপূর্ব, এসেছি ঢাকা বিজয় এক নম্বর গেট থেকে।
এক নম্বর গেট থেকে আপনার ঘটনা চলে যায় একদম সরাসরি।
আমার ঘটনাটা হলো এরকম,
আপনি একটা জব করেন এবং সেটা একটা মানে বেসরকারি মেডিকেল হসপিটালে আছে, বেসরকারি হসপিটালে, এবং সেখানে আপনি কি দায়িত্বে আছেন?
আমি সেখানে সার্জারিতে আছি, ওটি
সার্জারি। তাহলে ওইখানকার ঘটনা দিয়ে আমরা শুরু করবো, তাই তো?
আমি ধানমন্ডির একটি হসপিটালে আছি, যে আমি নামটা বললাম না হসপিটালে, ওই হসপিটালে মাটির নিচে থার্ড ফ্লোরে বেসমেন্ট আর কি মর্গ আছে, ওই লাশ রাখার ঘর। সেখানে একদিন আমাদের একটা পেশেন্ট মারা গেছে, ওটা শিফট হবে ওই লাশের রুমে। তো স্যার আমাকে বললো যে তুমি গিয়ে রুমটা একটু দেখে আসো যে ক্লিয়ার আছে কিনা। তো আমি ওরকম স্যারের কথা মতো একজন ক্লিনার এবং একজন সিকিউরিটি গার্ড নিয়ে রুমটাকে যাই দেখার জন্য। যখন আমি রুমটাকে খুলি, খোলা পরে দেখি যে রুমটা একটু নোংরা আছে, ফ্লোরে তারপরে দেয়ালে ব্লাড লেগে আছে। তখন কোন লাশ ছিল না। তো আমি ক্লিনারকে বলি যে তুমি উপরে গিয়ে পানি কাপড় নিয়ে আসলে প্রশ্ন করার জন্য। সে চলে গেছে, সে আর আসতেছে না, হয়তো সে ভয় পাইছে। এবং সিভিল গার্ড আমাকে কিছুক্ষণ পর রেখে এসে বলতেছে তুমি একটু দাঁড়াও, আমি একটু আসতেছি। সে উপরে চলে গেছে। তো আমি ভিতরে একা দাঁড়িয়ে আছি ওই লাশের রুমের ভিতরে। কিছুক্ষণ পর আমার খুব শরীরটা ভার ভার লাগতেছে এবং আমার লাশের রুমের ডোরটা অর্ধেক খোলা ছিল, অর্ধেক লাগানো ছিল, অর্ধেক খোলা ছিল। তো আমি একটু নার্ভাস ফিল করে সেটাকে পুরোটাই খুলে দিচ্ছি, যে পুরোটা খুলে থাকলে আমার হয়তো ভয় লাগবে না। কিন্তু যখন আমি পুরোটা খুলে দিই তখন সাথে সাথে দরজাটা এসে লক হয়ে যায়। যখন লক হয়ে যায় তখন খুব ভয় পাই এবং চিৎকার দিই। চিৎকার দেওয়ার পরে সিকিউরিটি গার্ড তাড়াতাড়ি দড়ি নেমে আসে, এসে আমাকে বলে যে কি হয়েছে। আমি বললাম যে আপনি কেন আমাকে একটু চলে গেছে, আমার খুব ভয় লাগছিল একা এখানে। পরে সে আমাকে খুব সয় টয় বলে আমার সাথে দাঁড়ায়। তো ক্লিনার তো আসতেছে না, আমার এখানে লাশ আসারও সময় হয়ে গেছে, শিফটিং করতে হবে। তো আমাকে, আমি তখন দেখলাম যে পাশে একটা কাপড় আছে, তো আমি নিজেই ব্লাডটা মুছার জন্য চেষ্টা করতেছি যে আমি মুছে দিই। তো আমি ব্লাডটা মুছছি, আমি দেখতেছি সিকিউরিটি গার্ড আছে কিনা আমার পাশে দাঁড়ানো। দুবার দেখলাম, দুবারই দেখি যে সিকিউরিটি গার্ড আমার পাশে দাঁড়ানো, এবং সিকিউরিটি গার্ড আমার থেকে তিন হাত দূরে দাঁড়ানো আছে। তো আমি ব্লাড মুছ, কিছুক্ষণ পর দেখি কে যেন আমার বাম কাঁধে হাত রাখছে এবং আমি শিওর সেটা সিকিউরিটি গার্ড নয় এবং সিকিউরিটি গার্ডও সেটা বলেছে যে সে কি করে। আর সে যদি আমাকে হাত দিত সে তাহলে আমার কাছে হেঁটে আসতে হইতো তাকে, সেরকম কোনো পায়ের শব্দ আমি পাইনি। তারপরে আমি, আর যে আমার গায়ে হাত দিয়েছে তার হাতের স্পর্শটাও খুব অন্যরকম ছিল, কোনো স্বাভাবিক মানুষের মতো না। তো আমি সেটা স্পর্শ যখন আমার গায়ে লাগে তখন খুব ভয় পেয়ে খুবই চিৎকার দেন, চিৎকার সেন্সেসিভ হয়ে যায়। পরে আমার চিৎকার শুনে সিকিউরিটি গার্ডও খুব ভয় পেয়ে চিৎকার শুরু করে। তো অনেকজন নেমে এসে আমাকে উপরে নিয়ে যায়নি, মাথা কানজামি ঢেলে সুস্থ করে। সুস্থ করার পর আমার স্যার আমাকে জিজ্ঞেস করে কি হয়েছিল, পরে আমি সব ডিটেলস তাদেরকে বলি। তখন তো স্যার আমাকে খুব ই করে কথা বলতেছিল যে এরকম কিছু না, হয়তো ভয় পাইছে কি ভাই এরকম কিছু হয়েছে। কিন্তু আমি শিওর ডেফিনেটলি যে সেদিন আমার সাথে কিছু একটা হয়েছিল।
এরকম ঘটনা কি আপনার এলাকায় কখনো ঘটেছে হসপিটালে?
হ্যাঁ ঘটেছে। একটু বলে রাখা ভালো যে আমার শরীর অনেক আগে থেকে বন্ধ করা ছিল, আমার ওই লাশের ঘর, তারপরে বাচ্চা হলে যে ছোট ঘর বলা হয় ওই ঘর, এগুলোতে যাওয়া নিষেধ আমার। তারপরও সেদিন আমি চলে গিয়েছিলাম মিডিয়ার ইয়েতে, আমার হয়তো সেদিনটা ওই ঘটনাটা এর জন্যই ঘটেছিল।
এবং আপনি পুরো বুঝতে পারছিলেন যে আপনি মানে অনুভব করছিলেন যে পেছনে কেউ একজন আছে যে আপনার কাঁধে হাত রাখছে, এবং ওই ঘটনা তখন আপনি একা ছিলেন এবং আপনার সঙ্গে ছিল একজন সিকিউরিটি গার্ড। আচ্ছা, অলরাইট, আমরা পরে আবার আপনার কাছে ফিরে আসবো। এর মাঝখানে আমরা একটা ছোট্ট ঘটনায় চলে যাই, সেটা আমাদের একজন ইমেল করে জানিয়েছেন, যদিও সেই ঘটনাটি তার নয়, তিনি একটা পত্রিকায় পেয়েছেন ঘটনাটি এবং এটা পত্রিকায় এসেছিল। আমরা শুরু করেছিলাম পত্রিকার কত কিছু ঘটনা দিয়ে, আবারও চলে আসছে সেরকম একটি ঘটনায়। ঝালকাঠি জেলার রুইশি গ্রামে 2008 সালের শেষের দিকে এক অদ্ভুত পরিবারের আগমন ঘটে। তারা এর আগে কোথায় ছিল এ ব্যাপারে কোন নির্দিষ্ট ধারণা ছিল না। যাই হোক, এরা সারাদিন ঘরের দরজা আটকে বসে থাকত এবং গভীর রাতে এদের বাসা থেকে এক ধরনের পাশবিক আওয়াজ আসত। একটা প্রচন্ড মৃত্যু যন্ত্রণায় কেউ ছটফট করতে থাকলে বা গগন বিদারী চিৎকার করলে যেমন হবে আওয়াজটা ছিল অনেকটা সেরকম। এবং ওই বাসার লোকদের মাঝে শুধু একজন মাঝে মাঝে কেনাকাটার জন্য বাইরে বের হত। পরিবারটি ডিসেম্বর মাসের 2 তারিখে নিঃশেষ হয়ে যায়। ওই দিন সকালে তাদের বাসার দরজা খোলা থাকে এবং ভেতরে কুকুরের আওয়াজ পাওয়া গেলে গ্রামবাসী সবাই দেখতে যায় এবং সবাই সেই বাসাটায় ঢুকে পড়ে। দেখা যায় একপাশে স্তূপ করে পড়ে আছে 5 জনের মৃতদেহ এবং সারা ঘরে অদ্ভুত সব আলপনা আঁকা। এবং এছাড়াও সেই ঘর থেকে উদ্ধার করা হয় অসংখ্য মানব কঙ্কাল এবং কিছু প্রাণীর, বিড়াল, কুকুর, শিয়াল, এমনকি মানুষসহ আরো কিছু প্রাণীর মৃতদেহ। ঘটনাটি প্রেত সাধনা বলে অনেকে আখ্যায়িত করেন। স্থানীয় দৈনিকে এই ঘটনা নিয়ে সাংবাদিক মানে একজন নাম লিখেছেন, তিনি বেশ কিছুদিন এটা নিয়ে লেখালেখি করেন এবং আশ্চর্যজনকভাবে যেটা হয় যে সাংবাদিকরা নিয়ে লেখালেখি করছিলেন, কিছুদিন পরে সেই সাংবাদিকের কাছে একটা কুকুরে মৃত অবস্থায় পাওয়া যায়। তো এছাড়া ঘটনা আমরা মাঝে মাঝে বলি যে আসলে কিরকম ঘটনা ঘটে বা এরকম ঘটনা কি আসলে ঘটতে পারে। এরকম ঘটনা আজকে আমি পত্রিকায় দেখলাম যে বিভিন্ন দেশের বিভিন্ন ঘটনা, মানে বললাম যে সেইরকম একটা পুতুল, যে পুতুলটা কিনা একটা মিউজিয়ামে সংরক্ষিত আছে, আপনি যদি যান তাহলে দেখতে পারবেন ইচ্ছা করলে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আমাদের ব্যাখ্যা জানা নেই। আমরা চারপাশে যে মানুষগুলোকে দেখছি সেই মানুষগুলোর সবার পরিচয় আমাদের জানা নেই। আমরা যখন রাস্তাঘাটে হাঁটছি, আমরা যখন বাসে ট্রেনে চড়ছি, আমরা তখন আমাদের চারপাশের মানুষগুলোকে কেউ টাচ করি না বা দেখতে চাই না যে সে আসলেও মানুষ না অন্য কিছু। সো আমাদের জানা খুবই, আমাদের জ্ঞান খুবই সীমিত এই ব্যাপারে। আপনাদের নিশ্চয়ই যদি এই ধরনের কোন ঘটনা থাকে আপনারা পাঠাতে পারেন এবং সেটার জন্য আপনারা ইমেল করতে হবে। ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, স্পেলিংটা আরো একবার জানিয়ে দিই bhutfm@radio40.fm। আর আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সঙ্গে আপনাকে ইমেলটা করতে হবে। আমরা ছোট্ট একটা ব্রেকে যাব। ইন দ্য মিন টাইম আমাকে SMS করুন এবং SMS করার নিয়মটা হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার থেকে অথবা অন্য যে কোনো নাম্বার থেকে লিখে ফেলুন SHOUT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি একটু পরে। শুনছেন সবসময় বেটা ফুর্তি সাথে রাফেল, আর শুনছেন ভূত FM। এখন চলছে ভূত FM অন্তর বাই এয়ারটেল। আর সেই সাথে আপনাদের আরো একবার জানিয়ে দিচ্ছি আমাদের SMS করার নিয়ম আছে। SMS করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করতে হবে SHOUT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আপনি ইচ্ছা করলে ইমেলের মাধ্যমে আমাদেরকে আপনার ঘটনাগুলো জানাতে পারেন এবং সেজন্য যেটা করতে হবে ভূত FM @radio40.fm, এখানে আপনাকে ইমেল করতে হবে। আমি প্রতিদিন এরকম অসংখ্য ইমেল পাই যে ইমেলগুলোর মধ্যে লেখা থাকে যে ভাইয়া দিস ইজ মাই ফোন নাম্বার এবং আমি ভূত FM পার্টিসিপেট করতে চাই, প্লিজ কল মি, এরকম টাইপের SMS আমি, এরকম টাইপের অসংখ্য ইমেল আমি পাই। আমি আপনাদের জন্য বলছি যে অবশ্যই অবশ্যই এই ঘটনাটি লিখলে কোনোভাবে আপনাকে ভূত FM আনা একেবারেই সম্ভব হবে না। আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনার ঘটনা শেয়ার করতে হবে এবং সেই ঘটনা যদি আমরা সিলেক্ট করি বা সিলেক্টেড হয় আপনার ঘটনা, সেটা হলে ডেফিনেটলি আপনি আমাদের কাছ থেকে একটা কল পাবেন। আর এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাকে এস এম এস করছেন, শুভ্র আমাদের পটুয়াখালী থেকে এস এম এস করছেন, আফরিন আমাদের এস এম এস করছেন যে 2012 সাল নিয়ে আপনার ধারণা কি, অ্যাটলিস্ট 2012 মুভিতে যা দেখেছি সেরকম কিছু আমি চাই না, এটুকু বলতে পারি। মিজান আমাদের লিখেছেন ফ্রম মুগ্ধাপাড়া যে রাসেল ভাই, আচ্ছা তোমার প্রোগ্রাম অনেক ভালো লাগে সেটাই বলেছেন। এবং এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন মাজিদুল খুলনা থেকে, ভাই খুব ভয় লাগছে। ওকে, রনি আমাদের লিখেছেন যে খুলনা থেকে যে ভাইয়া, আচ্ছা এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের লিখেছেন স্বপন গাজীপুর থেকে, আমাকে উজবুক ভূত এস এম এস করেছেন। এছাড়াও বরিশাল থেকে সুনীল মোহাম্মদপুর থেকে এস এম এস করেছেন, তার এস এম এস পড়া হয়নি, উনি পড়ে ফেলেছে আপনার এস এম এস। মিঠু আমাদের এস এম এস করেছেন আধিকারী, আচ্ছা মিঠু অধিকারী আর কি, এবং তিনি আমাদের সাথে প্রথম আছে জয়েন করলেন। নীরব ঢাকা থেকে এস এম এস, ঢাকা মোহাম্মদপুর থেকে এস এম এস করেছেন। ঘোষ্ট হান্টার দিগন্ত আমাদের এস এম এস করেছেন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। এছাড়াও আমাদের এস এম এস করেছেন সোহাগ, তিনি ভূত ফেম শুনে খুব ভয় পাচ্ছেন এটা জানিয়েছেন। রাজীব আমাদের নরসিংহী থেকে এস এম এস করেছেন, সেটা এস এম এস করেছেন পিন্টু, এবং তিনি এসএসসি এক্সাম দেবেন, তো এক্সামের সময় আমার মনে হয় ভূত ফেমে যাবে বেশি জরুরি পড়াশোনা করার। দিশেহারা ভূত আমাদের এস এম এস করেছেন খুলনা থেকে। আমি যে ঘটনা ঘোষণাগুলো দিয়েছিলাম সেই ঘোষণাগুলো আর একবার দিয়েছি যে যারা সিলেটে আছেন তাদেরকে বলছি যে আপনি যদি আপনার সিলেটের সবচাইতে ভয়ঙ্কর বা হন্টেড যে প্লেসটি সেই প্লেসটির ঠিকানা জানেন তাহলে আমাদের কাছে এস এম এস করুন বা আমাদেরকে ইমেল করে জানিয়ে দিন কালকের মধ্যে। এবং ইমেল অ্যাড্রেসটি জানিয়ে নিন যে আর একবার বলি, ভূত ফেমে @radiofurti.fm, এখানে আপনি ইমেল করতে পারেন। এছাড়াও আপনি এস এম এস এর মাধ্যমে কিন্তু আমাকে এখন জানাতে পারেন যে আমরা সিলেট কোন জায়গাটায় ভয় পেতে যেতে পারি, আর সে সাথে আরো 6 জন উইনার সুযোগ পাবেন সেই আমরা যে হন্টেড হাউসে রাত কাটাবো সেই সময় আমাদের সাথে যাওয়ার জন্য। এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আমাদেরকে ঘটনা পাঠাতে হবে, এবং যার ঘটনা যে 6 জনের ঘটনা আমরা সিলেক্ট করবো, যাদেরকে উইনার হিসেবে সিলেক্ট করবো, তারা চান্স পাবেন সরাসরি আমাদের সঙ্গে যাওয়ার। এনিওয়েজ আমরা চলে যাব ঘটনায়, আর এর মধ্যে আপনারা এস এম এস পাঠাতে থাকুন, আমরা আবার ফিরে আসবো একটু আপনার কাছে। আপনার নামটা আপনি আর একবার বলবেন আমাদেরকে প্লিজ, যেহেতু চেহারা দেখা যায় না সুতরাং বারবার করে নাম বলতে হয়।
হ্যালো লিসেনার্স, আমি মুন্না। তো এখন আমি আরেকটা যে ঘটনা বলবো এটা অ্যাকচুয়ালি ঘটছে আমার নানুর সাথে।
আচ্ছা,
এটা আমার নানা আমাকে বলছে, এটাই আমি ফার্স্ট আমার মানে আমি এখানে আসলে সবচেয়ে ফার্স্ট এই গল্পটা আগে আমার কাছে মনে হয়েছে। তো এটা তার সাথে ঘটা একদম, তখন তার মাত্র নতুন বিয়ে হয়েছে আর কি। তো আমার নানুর শ্বশুর ভাইয়ের বাপুর ভাইয়ের ডিফারেন্সটা খুব বেশি দূর না, জাস্ট মাঝখানে 2-3 ক্ষেত এরপরে মানে এতটুকু ডিস্টেন্স আর কি তাদের বাসা কাছে। তো পাশাপাশি যেহেতু বিয়ে হয়েছে তো আমার নানুর প্রায় সময় কি বিয়ের পরে সে তো সেদিন সন্ধ্যার সময় মাগরিবের আজানে একটু আগে সে তার বাসা তার শরীর রয়েছে, সে তখন হঠাৎ পানের ডিব্বা খুলে দেখে যে সেখানে পান নাই। তো পান শেষ হয়ে গেছে, তো ভাবলো যে এখন যদি মানে এখন তো সারাচ্ছে পান খাবে, পান খেতে তো হবে রাতে, পান যেত না কি করবে, তার মা তো পান খায় যে কিছু পান নিয়ে আসি, সে প্ল্যান করলো যে যাই দেখি একটু কিছু গল্প গুলো কো আসে এবং কিছুক্ষণ বসলো, তখন তো শীত ছিল, তো উঠানো দেখে যে অনেক আগুন গেলে মানে কিছু যে পুরো আগুন হচ্ছে সেইখানে বসেও কিছুক্ষণ তার ভাই আছে, তার ভাইয়ের সাথে কিছুক্ষণ গল্প কিছু করলো, বসে আড্ডা মারলো, তো অনেকক্ষণ কিছু থাকার পরে তখন যখন সে বাসায় চলে যাবে আর কি, তখন মাঝে মাঝে শেষ হয়ে মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো তখন সে কি করছে, যে পান নিয়েছে তার মার কাছ থেকে পান নিয়ে এসে তার বাসায় ব্যাক করতেছে। তো ব্যাক করতেছে এমন সময় আমাদের আগে বলে রাখে যে আমাদের যে বাড়িগুলা সেই বাড়িগুলো এমন ছিল যে মনে করেন যে প্রতিটা বাড়ির সামনে অনেক গাছপালা ছিল। এই বাড়ি থেকে যদি আপনি নামেন মাঠে, এখানে একটা মাঠ, মানে মাঠ বলতে খেত, তারপরে আবার অন্য বাড়িতে যখন ঢুকলেন তার অনেক গাছপালা, মানে জোটের ভিতর দিয়ে এরকম ঢুকতে হতো বাড়িগুলো, এরকম গ্রাম তো এরকম ঢুকতে হতো। তো সে যখন ওই জোট মানে তার ওই বাসার বাড়ি থেকে নামতেছে, নেমে যখন তার বাপের বাড়িতে যাবে, সে জোট যা থেকে নামতেছে, এমন সময় সে একটা ঠক ঠক মানে ভর দিয়ে লাঠি ভর দিয়ে হাঁটে, একটা ঠক ঠক শব্দ না, সে ওই উঠান থেকে নামতেছে, একটা ঠক ঠক শব্দ সে এখান থেকে যায়। তো সে ওটাকে পাচ্ছে না, হয়তো বা কেউ হয়তো আস্তে আস্তে খেয়াল করে না। তো সে হেঁটে হেঁটে যখন ওই ক্ষেত্রে এখানে যাচ্ছে, তো হঠাৎ একবার পিছনে তাকালো, তো পিছনে তাকিয়ে দেখে যে আপনার কেউ একজন মানে তার মার মতোই একদম বয়সে সেদিকে হেঁটে হেঁটে আসতেছে। হ্যাঁ, তো হেঁটে হেঁটে আসছে। তো আমার মনে করছে আমার যে আমার নাম কি, আমরা আবার বড় নাম বলে ডাকি আর কি। তো সে তার একটা স্বভাব ছিল কি, যদি আমার নাম তার বাসায় দিয়ে সব শুনে যদি বলে যায়, সে পিছিয়ে পিছিয়ে এসে তাকে দেখে তো সেই জিনিসগুলো আবার দেয়। তো আমার নাম পিছনে তাকে দেখে যে যে তার মার মতো হিসেবে সাদা কাপড় পরে একজন লাঠি টুক টুক করে হেঁটে আসতেছে। তো আমার নাম ভাবলো যে হয়তো কি সে কিছু নিতে ভুলে গেছে বা কিছু নেওয়া নেই, সেটা দেওয়ার জন্যই তার মা আসতেছে তাকে দেওয়ার জন্য। সে কি হলো একটু কিছুদিন হেঁটে সে আবার দেখলো যে সেই এরকম ঘটনা হয়েছে। এর আগে যে মানে হচ্ছে যে বললো যে কি মা আমি কি কিছু নিতে ভুলে গেছি, আমাকে কিছু দিতে আসছেন আপনি, কেন আসছেন আপনি, তো রাত করে এখানে আসে কিভাবে ছিল সেটা বলছে। তো এটা মা বলে না ওই জিনিসটা যে হাঁটা হেঁটে হেঁটে আসতো সে থেমে গেছে। তো থেমে যাওয়া সে কি আমার নাম মানে আমার অনেক দূর তো সামনে চলে গেছিল, সে আবার ব্যাক করে এসে বলছে কি মা বলেন কিছু বলবেন, কিছু বলতে আসছেন। সে যাবে আমার নাম তার সামনে চলে গেছে, সেটা করলো কি এত স্পিডে একটা মোড়ো মারলো, মোড়ো মানে কি করছে তার সামনে মানে তার ডান পাশ দিয়ে যেয়ে সোজা একটু সামনে যেয়ে সে সোজা হাঁটা শুরু করলো, এবং সোজা হেঁটে সামনে একটা খাল আছে, খালের ওই পাশে যেয়ে সে কি করলো দুই পা ছড়িয়ে বসে পড়ছে। খুব মানে জিনিসটা হঠাৎ করে বড় হয়ে গেল, মানে যেমন যে লাঠি ভর দিয়ে গুজো গুজো ভাব, তো সেটা না, সে কিন্তু তখনই সামনে গেল সেটা কি সোজা হয়ে মানে এত বিরাট আকৃতি ধারণ করে সেটা কি করলো তার সামনে দিয়ে হেঁটে সেই খুব স্পিডে হেঁটে সে একটা পুকুর সরি খালের সামনে যেয়ে দুই পা ছড়িয়ে বসে পড়ছে। তখন মানে যে চেয়ার এটা জিনিসটা কি হয়ে গেল মানে তখন কিছু দেখতে পারে চেয়ারটা কিছু দেখতে পাচ্ছে সাদা একটা শাড়ি পরা। হ্যাঁ, তো সে ওটা যে বুঝতে পারলো যে জিনিসটা তো আসলে তার মা না। তো সে কি করলো মানে ঘুমটা ছিল না, তাতে ঘুমটা মাথায় দিয়ে খুব জোরে হাতে শুরু করে বাসা গেল, বাসা যে না তার তার বাড়িতে উঠে গেল, উঠে যে একজন তার পরিচিত একজন মেয়ে সে হাতে এসে দেখে যান, দেখে যান কি জিনিসটা কি দেখে যাচ্ছে, দেখানোর জন্য এসে যায় দেখে যে এখানে কিছুই নেই। তো আমার নানার সাথে সাথে অসুস্থ হয়ে পড়ছে, দেখা মানে এরকম অস্বাভাবিক একটা জিনিস দিয়ে এসে সাথে সাথে অসুস্থ হয়ে পড়ছে। তো অনেকদিন মানে এত মানে অসুস্থ হয়ে মানে কি মানে চরম টেম্পারেচার অনেক হাই হয়ে গেছে।
আচ্ছা, আমি বেসিক্যালি এই ঘটনাটা শুনতে চেয়েছিলাম না, তারপর আমি মানে ধরতে একটু সময় লেগে গেল আমি। আচ্ছা, ওই ঘটনাটা কার যে নৌকা ডুবিয়ে যায় এটা ঘটনাটা কার?
আচ্ছা আচ্ছা, নৌকা ডুবিয়ে এটা ওই আমাদের নানুর শ্বশুরবাড়ির একজন লোক, তার নাম জাহাঙ্গীর, তার ঘটনা সেম এরকম ঘটনা। এই মা ডাকায় তাকে ছেড়ে দিয়েছে, সেও একটা এরকম মানে বিপদের সময় তার আগে একটা অভ্যাস কি সে রাত্রেবেলা মাছ ধরতে যায়, মানে অনেক গরিব তাদের মানে অনেক গরিব, সেই একমাত্র ছেলে পুরো ফ্যামিলিটা সেই চালায়। হ্যাঁ, সে অনেক গরিব, তো সে তার একটা অভ্যাস কি সে রাতে মাছ ধরতে যায়, রাতে কিন্তু আবার খুব ভালো মাছ পায়, এই জন্য সে প্রায় সময় রাতে মাছ ধরতে যেত। তো একদিন কি করছে সে বিভিন্ন মানে জাল পাচ্ছে, জাল পেতে তার হচ্ছে একটা বড়শি পেতে সে নৌকার মধ্যে ঘুমিয়ে পড়ছে আর কি। তো ঘুমিয়ে পড়ে অনেকক্ষণ প্রায় মধ্যরাতে হঠাৎ করে সে মানে তার নৌকায় দেখে যে মানে হাতটা মানে পানি মানে পানি পানি পানির শব্দ। তো সে হঠাৎ করে ঘুমে তাকিয়ে দেখে যে কেউ একজন খুব বড় অনেক বিশাল দেহ সে নৌকার মধ্যে দাঁড়িয়ে আছে, নৌকাটা দাবিয়ে ফেলার চেষ্টা করতেছে আর কি, নৌকার মধ্যে পা মারে সেটা দাবিয়ে ফেলার চেষ্টা করতেছে। তো সে ঘুমের মধ্যে উঠে সে তার যে বডিটা দেখছে সে বডিটা তার মার মতোই, তো অনেক লম্বা চূড়া। তো সে ভাবলো যে তার মা, তো সে বললো সে চলে উঠে যে মা কি করতেছেন কি করতেছেন, নৌকা তো ডুবে যাচ্ছে কি করতেছেন, সে বলে উঠছে সেটা বলায় জিনিসটা কি করলো অটোমেটিকলি নাই হয়ে গেল। ওই যে পানি তো সে তাতে নৌকা দেখেছে অনেক পানি উঠে গেছে, তো তাতে সে পানিগুলো নৌকা থেকে বের করে তো তাতে একটা সেই তাতে নৌকাটি না একটা পানি নিয়ে সে নৌকাটা রাখছে। রাখার পরে সে দেখে যে
নৌকাটা
নিয়ে তারপর পানে গেছে, পানে দিয়ে সে জাল তোলার চেষ্টা করতেছে, মানে যে জাল সে পেতেছিল সেগুলো তো মাছ ওঠানোর চেষ্টা করতেছিল। তো মাছ ওঠানোর চেষ্টা করতেছে, হঠাৎ করে দেখে কি একটা চেহারা, মানে জালের মধ্যে একটা চেহারা, মানে চেহারাটা মানে সে বুঝতে পারতেছে না, জাস্ট একটা ঘুমটা আমার একটা চেহারা জাস্ট ভিজে উঠছে। হঠাৎ করে সেটা যেটা দেখে সে বলে এটা কি? তো সে তো বলছে তুই ভয় পাইস না, আমি তুই আমাকে মা দেখেছিস, তোর সাথে আমি সবসময় থাকবো, তোর কখনো কোনো বিপদ হবে না, তুই যেখানে তোর সবসময় আমি তোর সাথে থাকবো। তো এখনো সেই জিনিসটা এখনো স্টিল সে দেখতে পারে, সে এখনো সে যেখানে যায় তার নৌকায় বসে থাকে, এখন সেই জিনিসটা তোমার অ্যাভেলেবেল তার সাথেই থাকে। সে যখন রাতে মাছ ধরতে যায় তার নৌকায় বসে থাকে, হয়তো সে যদি কোনো গাছের ডালে রেখে মাছ, সে যদি কোনো নৌকাটা পাঠান বা যেখানে দিবেন তার কোনো ভয় নেই, তার আপনি যেখানে যেই ধরনের। এবং তার সাথে আমার মামা মাছ ধরতে গেছিল একবার জিনিসটা দেখার জন্য। তো এই মাছ ধরতে গিয়ে নৌকার মধ্যে মানে নিচে দেখে মানে টর্চ লাইট মেরে মেরে মাছ ধরে, তো দেখে যে বিরাট বড় বড় গজার মাছ। তো মামা যতগুলো ঘাই মারে মাছটা না মানে মাছ লাগে না, এবং গ্রামের মানুষ তো মাছ খুব ভালোভাবে মানে জানেন তাদের এই ঘাইটা মিস হয় না। সে যতই ঘাই মারে দেখে একটা ছেঁড়া স্যান্ডেল বা এই যে আপনার কাঠি টাঠি এরকম উঠে, যতবার ঘাই মারে এরকম উঠে। তো সে বারবার বলতে যায় ওই মাছটারে মারিস না, মাছটারে মারা দরকার নেই, তুই অন্য কিছু দেখ, অন্য কিছু যদি অন্য ছোট মাছ পাবে ওইটা মার, ওই মাছটা মারতে মানা করতে। তো মামা বলছে কেন এত বড় মাছ নৌকার সামনে যাচ্ছে এটা মারবো না কেন? তো মামা ঘাড়ে আরেকটা মানে ঘাই মারছে, ঘাই মারার সাথে সাথে কি হয়েছে নৌকাটা উল্টায় গেছে, নৌকার সাথে সাথে উল্টা তিনজন পড়ে গেছে। ওই দুজন মানে সাঁতার পারে, খুব ভালো সাঁতার পারে, কিন্তু তারা কিচ্ছু করতে পারতেছিল না, তারা জাস্ট মানে আবুডুবু খাচ্ছে। তো ওই যে আমার যে মামাটা জাহাঙ্গীর, উনি কি করছে বলছে যে থাক ওরা বুঝতে পারে নাই, মানে জিনিসটা নাকি তার শুনছে, ও তার মামারা শুনছে, সে কারোর সাথে কথা বলতেছে, থাক ওরা বুঝতে পারে নাই, এদের কোনো ক্ষতি করেন না। তো সে আবার নৌকাটা উঠে, তারা বেহুশ হয়ে গেছে, তাদের নৌকাটা উঠে দিনের বেলা আসছি মানে নিয়ে আসছে। তো রাতেবেলা বলছে যে এটা কি দেখলাম, আমাদের নৌকাটা একটা মাছ, এত ছোট্ট একটা, খুব বেশি বড় মাছ না, মাছটা এইভাবে তাদের ঝাঁকি মেরে ফেলে দিল। তোদের আমি বলতে চাইতেছি বারবার যে মাছটা মারিস না, মারিস না, আসলে মাছটাই ছিল ওই জিনিসটা।
ওকে, তো অনেকগুলো ঘটনা শুনলাম আমরা আপনার কাছ থেকে, এর মাঝখানে আমরা কিছু SMS পড়ে আসবো এবং তারপরে আমরা আবারও ঘটনায় যাবো। আমাদেরকে SMS করেছেন বারাক ওবামা, হ্যালো স্যার হাউ আর ইউ, এবং তিনি লিখেছেন যে দ্য ভ্যাম্পায়ার ইজ ব্যাক, এবং তারপর একটা হাসি, সেই হাসিটা আমি আসলে দিতে পারবো না, সরি। ফাহিম আমাকে লিখেছেন খুলনা থেকে যে আজ আমি ফার্স্ট ভূত FM শুনছি, সো আপনাকে আমাদের ভূত FM পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ওয়েলকাম টু ভূত FM, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। ব্রেভ ভূত নাসিফ আমাদের SMS করেছেন, SMS টা পড়ার জন্য রিকোয়েস্ট করেছে, আমি পড়ে ফেললাম। সীমান্ত মালিবাগ থেকে SMS করেছেন যে অনেকদিন পর তিনি ভূত FM শুনছেন। তানিয়া লিখেছেন যে রাসেল কেমন আছো, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। আর তিনি লিখেছেন যে ভূত FM শুনতে ভালো লাগছে, আমার SMS পড়ো না কেন, আপনার SMS পড়িনিটা একদম 100% মিথ্যা কথা, আমি যখন পড়ে ফেলেছি। আয়রন মেডেন আমাদের SMS করেছেন এবং লিখেছেন যে অর্ণব, আচ্ছা আয়রন মেডেনের ভাই এই পর্যন্ত ভালো ছিল, তারপরে আবার অর্ণব, মানে আমার দুজন প্রিয়, একটা প্রিয় ব্যান্ড আর একটা হচ্ছে প্রিয় গায়ক, সো দুইটা নাম পাশাপাশি, আয়রন মেডেন অর্ণব। তারপরে তিনি লিখেছেন যে রাসেল ভাই আমার কথা মনে আছে, আয়রন মেডেন নামটা থেকে আমি আরো এর আগে SMS পেয়েছি সেটা মনে পড়ে আর কি। ঝলক আমার তৃষা, তারা দুই ভাই বোন মিলে লেপ মুড়ি দিয়ে ভূত FM শুনছেন, বাহ চমৎকার। রুমন বরিশাল থেকে লিখেছেন যে আমি ফার্স্ট টাইম শুনছি, কেমন লাগছে আমাদের জানাবেন অবশ্যই। মিরপুর থেকে আমাদের লিখেছেন যে আমরা দুই ভূত একসাথে ভূত FM শুনছি, বাবা চমৎকার। থর আমাদের SMS করেছেন, বাবা আবার মুভির নামেও নাম হয়ে গেছে এখন, এবং তিনি সিলেট থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে অনেকদিন পর আজকে তিনি জয়েন করলেন, সো ওয়েলকাম ব্যাক, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজ তার সাথে তার ছোট্ট কাজিন রিদমও আছে, রিদমকে অনেক অনেক শুভেচ্ছা ভূত FM এর পক্ষ থেকে। অবশ্য কথা কথা হবে না, দিক দাস এরকম টাইপের একটা কিছু বলতে পারলে ভালো হতো। এনিওয়েজ, আপনারা যারা SMS করতে চান তারা SMS করতে পারেন আমাকে। SMS করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আপনার মোবাইল সেলফোনটা হাতে নিতে হবে, এয়ারটেল নাম্বার থেকে বা যে কোনো নাম্বার থেকে আপনি পাঠিয়ে দিতে পারেন আমাকে SMS। সেই জন্য আপনি যেটা করতে হবে, মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে, এবং আমরা তো একটা ব্রেক নিব এবং তারপরে ফিরে আসবো। সো স্টে টিউন ফর রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
কি নতুন নাকি?
জি স্যার।
হাসেন কেন? স্ট্যান্ড আপ। আচ্ছা বলেন, টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড কে ভাঙছে?
আমি ভাঙিনি স্যার।
চুপ, কত বড় সাহস, গেট আউট।
স্যার ও ভাঙে নাই, আমি শিওর, আমি ম্যাচটা দেখেছিলাম।
আর তুমিও গেট আউট।
এই স্যার খেলা পানুন, ক্রিকেট দেখো না তুমি?
দেখি কিন্তু রেকর্ড মনে থাকে না।
আমারও না, আমি স্বাধীন।
তুমি
ওয়াসিম আকরাম।
এভাবেই বন্ধুত্ব হয়ে যায়, এক মিনিটও লাগে না। 149 টাকায় এয়ারটেল প্রিপেড এ 500 মিনিট ফ্রি। এখনই সিম কিনে বন্ধু বানাও শত শত।
আপনি চাইলেই ইচ্ছা করলে আপনারা আমাদেরকে SMS পাঠাতে পারেন আপনার এয়ারটেল নাম্বার থেকে, এবং অন্য যে কোনো নাম্বার থেকে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন। 9840 নাম্বারে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে ভুলবেন না। সেই সাথে জানিয়ে দেবেন যে আপনি স্টুডিওতে এসে ঘটনাটা শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। স্টুডিওতে আসতে পারে তো খুবই ভালো। আমরা 6 জন সাহসী মানুষকে খুঁজছি যারা আগামী শুক্রবারে থাকবেন কোন একটা হন্টেড হাউসে, এবং সেই জন্য আপনারা অবশ্যই 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 আমাদেরকে SMS করতে পারেন এবং সেই সাথে ইমেল করতে পারেন। যাদের ঘটনা সিলেক্টেড হবে সেরকম 6 জনকে আমরা নিয়ে যাব একটা হন্টেড হাউসে, এবং সেখান থেকে লাইভ আমরা ভূত এফএম এ তারা পার্টিসিপেট করবেন আর যারা শুনবেন তাদের সাথে। আর আপনি যদি আজকে কোনোভাবে আমাদের শোটা মিস করে যান তাহলে আবারও এই শোটা শুনতে পারবেন, এবং সেজন্য যেটা করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, এবং আপনি তখন চ্যানেল 22 সিলেক্ট করার পরে আপনি একে একে পেয়ে যাবেন সবগুলো এপিসোড, এবং আপনার ইচ্ছা মতো এপিসোড আপনি শুনতে পারবেন। আর এছাড়াও আপনাদের যারা লিসনাররা এখন শুনছেন ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, তারা যদি এই ভূত এফএম টিউন যদি আপনাদের কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে SMS পাঠাতে হবে, এবং SMS পাঠানোর নিয়মটি হচ্ছে সিটি লিখে স্পেস দিন এবং তারপরে লিখুন এই ভূত এফএম কোড টিউনটি যেটা এখন বাজছে আর কি, এবং এটা এটার জন্য যেটা করতে হবে সেটা কোডটা হচ্ছে 92125। আমি আবারও বলছি সিটি লিখে স্পেস দিয়ে আপনাকে লিখতে হবে 92125, এবং সেই SMS টি সেন্ড করতে হবে 3123 নাম্বারে। এনিওয়েজ আমরা চলে যাব আবারও ঘটনায়, এবং তার আগে কিছু SMS পড়ে ফেলি। আমাকে তৃষা SMS করেছেন, দেখতে পাচ্ছি যে আজকে তিনি ভূত এফএম শুনছেন ফার্স্ট, সো ওয়েলকাম টু ভূত এফএম। সিদ্দিক খুলনা থেকে লিখেছেন যে আমি আমি নিউ মেম্বার অফ ঘোস্ট ফ্যামিলি। ওকে, সো আপনাকে আমরা ওয়েলকাম করছি এবং আশা করছি আমাকে রেগুলার পাবো। বাপ্পি লিখেছেন যে ফার্স্ট SMS ভাইয়া, না পড়লে আর SMS করবো না। ও, আমি তো SMS পড়ে ফেলেছি, সো আপনি মনে হয় এরপরে SMS করতে বাধ্য। শাকিল লিখেছেন যে ইটস মাই ফার্স্ট টাইম ভূত এফএম, তিনি প্রথম শুনছেন এবং ভয় পেয়েছেন। রাকিন আমাদের SMS করেছেন, ভাই আমি নিউ লিসনার। এবং অমিত, সঞ্চি, চন্দন, সৌরভ, পিঙ্কি সবাই SMS করেছেন আমাকে। মারুফ SMS করেছেন ফ্রম টাঙ্গাইল। শোয়েব চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন মুন্না ফ্রম পল্টন। এছাড়াও SMS করেছেন বাতুল ভূত, আচ্ছা SMS করেছেন আমাকে অনি বাগেরহাট থেকে। শ্যাডো অফ ডেথ আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি আবির, এবং তিনি গাড়িতে রাস্তায় ভূত এফএম শুনছেন, সো আপনি অনেক অনেক এনজয় করছেন সেটা আশা করব। এছাড়াও মাসুদ আমাদের SMS করেছেন যে আমি আমার বাসায় একা আছি। আমাদেরকে এছাড়াও SMS করেছেন শাকিল, দেখতে পাচ্ছি। তো এনিওয়েজ আমরা এখন সরাসরি আমাদের গেস্টদের কাছে চলে যাব, এবং গেস্টদের কাছে আরো বেশ কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো শুনবো। আপনার নাম বলবেন এবং পরিচয় বলবেন।
হাই, আমি অমিত, খিলগাঁও তিলপাপাড়া থেকে এসেছি।
ওকে,
আর এই মুহূর্তে এখানে আসতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছে। আর কয়েকজনের কথা এখন এই মুহূর্তে না বললেই নয়, এরা হচ্ছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফিজ, হাসিন, মোতালেব, এবং আমার বন্ধু ইমাম, শুভ, হাসি, নীতি, মনির, এবং গাজীপুর 4 এবং গাজীপুর 01 রুমের সবাই।
আর নাই তো, ওকে থ্যাংক ইউ। এবার আমরা ঘটনায় চলে যাই।
আমার ঘটনাটা হচ্ছে, এটা আমার পরিবারের সাথে ঘটে যাওয়া আমার বাবার, এটা হচ্ছে 96 এর ঘটনা। তো হঠাৎ করে, তিনি সুস্থ সবল একজন ছিলেন, হঠাৎ একদিন তিনি স্ট্রোক করেন।
তো
তাকে সরওয়ার্দী হসপিটালে ভর্তি করা হয়।
তো
মানে অলৌকিক ভাবে তার কিছু প্রতিক্রিয়া দেখা দেয় যে মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে এবং মানে ম্যাড হয়ে যায় আর কি, কাউকে চিনতে পারে না। তো এভাবে চলতে ছিল 7 দিন।
আচ্ছা,
অষ্টম দিনের দিন তিনি ইন্টেগ্রাল করেন। তো তখন যখন তিনি অসুস্থ ছিলেন তখন আমাদের যে সকল আত্মীয় স্বজনরা গ্রাম থেকে এসেছিল তো অনেকে বলতো যে ওই যে তাবিজ করে বা এতে কিছু একটা বলতো। তো আমরা তখন এসব কথা মাথায় নেইনি যে মডার্ন যুগে আবার তাবিজ টুবিজ কি।
ডাক্তাররা কি বলেছিলেন?
ডাক্তাররা বলেছে যে প্রচুর ড্রিঙ্কস করেছিল, বাট তিনি কখনো ড্রিঙ্কস করতেন না, স্মোকও করতেন না।
আচ্ছা,
তো পরবর্তীতে আপনার প্রায় মৃত্যুর পর 6-7 মাস পর দেখা
গেল ব্যাপারটা এই জন্যই মনে হয় আপনাদের কাছে আরো বেশি অস্বাভাবিক।
হ্যাঁ, আরো অস্বাভাবিক লাগে এই জন্য যে অনেকেই তখন বলেছিল যে হয়তো তাকে তাবিজ করেছে বা কিছু, বাট আমরা এগুলো আমলে নেইনি। তো পরবর্তীতে দেখা যায় যে আমাদের গ্রামে আমার যে দাদিরা রয়েছে তো ওনারা অতি উৎসাহবশত দরবেশ যাকে বলে এরকম একজনকে আনায় আর কি। তো আনানোর পর দেখা যায় যে ওনারা বলে যে হ্যাঁ এরকম কিছু একটা করা হয়েছে। তো দেন আমাদের গ্রামের যে ড্রয়িং রুমটা আছে মাটির মেঝে ওখান থেকে আপনার একটা তাবিজ বের করা হয়, চতুর্ভুজ আকৃতির। এটাকে বলা হয় আঞ্চলিক ভাষায় মগ তাবিজ। চট্টগ্রামের মগ জাতিরা এগুলোতে খুব এক্সপার্ট আর কি। ওই তাবিজের ভেতর থেকে আমার বাবার ব্যবহৃত একটা লুঙ্গির টুকরা, তারপর আপনার আমার আম্মুর একটা শাড়ির আঁচল, নখ, তারপর চুল, এগুলো পাওয়া যায়।
আচ্ছা,
আর একটা হাতের আংটি ছিল। সবচেয়ে যেটা বিস্ময়কর যে আমার আব্বার ব্যবহৃত একটা হাতের আংটি ছিল যেটা তিনি মৃত্যুর কিছুদিন আগে খুঁজে পাচ্ছিলেন না, অফিস থেকে হারিয়ে ফেলেছিলেন
এবং তারপরে সেটা আপনারা সেখানে যেয়ে পান,
সেখানে এই আংটিটাও পাওয়া যায়। পরবর্তীতে সেটা ওই দরবেশের নির্দেশ অনুসারে নদীতে ফেলে দিতে হয়।
আচ্ছা, আমরা আবার আপনার কাছে আসছি, আমরা পরবর্তীতে আবার চলে যাই রাজিনের কাছে। রাজিন, আপনার ঘটনা বলেন। ইচ্ছা আপনার যে কোনো একটা মাইক্রোফোন ইউজ করতে পারেন আপনি। হ্যাঁ,
হ্যালো স্যার, আমি তাইফুজ্জামান রাজিন।
আপনি কোনটা দিয়ে শুরু করছেন?
আজকে শুরু করব চিরাঙ্গের একটা ঘটনা।
আচ্ছা,
এটা আমি 2008 এর দিকে আমি চিরাঙ্গ বেড়াতে গিয়েছিলাম। তখন আমার এক ফ্রেন্ডের বাসায় আমি গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পর চিরাঙ্গের ওয়ার অফ সিমিট্রি নিশ্চয়ই সবাই চেনে, রাইট? তো ওখানে যাওয়ার পর প্রথম দিন তো গেলাম, সেকেন্ড দিন আমার ফ্রেন্ড বলল যে চল তোকে মানে জিনিসটা দেখাই। আমি আসলে এর আগে কখনো কোনোদিন যাইনি।
আচ্ছা আচ্ছা,
তো নানান ব্যস্ততার কারণে ওখানে দিনের বেলা আমি যেতে পারিনি। তো রাত্রেবেলা ডিনার করার পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এখন যাওয়া যাক, ইটস অলমোস্ট 11, 11:00 এরকমই হবে। তা আমি আর আমার ফ্রেন্ড যাচ্ছি ওই রাস্তাটা, ওয়াইড অফ সিমিট্রি কিন্তু একটা মোটামুটি একটা পাহাড়ের উপর।
আচ্ছা,
তো ওখানে যাওয়ার পরে যেটা হলো, এট ফার্স্ট একটা বড় রোড আছে, বড় রোডটার পরেই একটা ছোট রোড দিয়ে উঠতে হয় পাহাড়ের উপরে।
আচ্ছা,
এবং ওই এরিয়াটা খুব সুন্দর আসলে। তো ও একটু সামনে এগিয়ে যাচ্ছে এবং আমি একটু পেছনে পেছনে হাঁটতেছি। আর আমার একটা স্বভাব বলেন অথবা বদভ্যাস বলেন, আমি রাস্তাঘাটে যখন কুকুর টুকুর দেখি আমি তখন ওদের সঙ্গে গিয়ে মানে ধরে আদর করি এবং কথা বলি।
আচ্ছা,
তো যাই হোক, যাওয়ার পর যেটা হলো যে এখন আমি পেছনে পেছনে হাঁটতেছি, তো আমার এবং আমার ফ্রেন্ডের মধ্যে মোটামুটি একটা বেশ একটা ডিস্টেন্স হয়ে গেছে। ও আমাকে নোটিস করতে পারেনি, আমিও নোটিস করিনি। আসলে এরিয়াটা খুব সুন্দর, ভালো লাগার মতো এরিয়া। তো যাচ্ছি, হঠাৎ করে আমি একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে যে ওখানে একটা কুকুর আসলো। হ্যাঁ, তো কুকুরটা আমার ডান দিক থেকে আসলো। ডান দিক থেকে এসে বেসিক্যালি কি হয় যে কুকুর আপনাকে সামনে দেখেই কিন্তু আপনাকে দেখে চিল্লাবে, রাইট? তো ও কিন্তু আমার সামনে দেখে কিছু বলে নাই, আমার পেছন দিকে গেল, পেছন দিকে গিয়ে আমার পেছনে পেছনে ও চিৎকার করতেছে। এখন আমি তো ঘুরতেছি, আমি ঘুরতেছি, ও ঘুরতেছে, আমি যেদি ঘুরতেছি ও আমার সামনে সামনে থাকতে যেতেছে না। তো আমি তো বললাম যে কি ব্যাপার, হোয়াটস রং উইথ মি? তো আমি যাচ্ছি এবং ওর বলতেছি যে আসো মানে এদিকায় এদিকায়। এটা আসতেছে না কিন্তু আমার পিছন পিছনে থাকতেছে। তো এরপর ওইটার চিৎকার শুনে আশেপাশে 2-3 কুকুর ছিল, ওরাও দেখলাম যে অ্যাড করলো। বাট ওরা ফার্স্ট যে কুকুরটা আসছিল ওটা কিন্তু মোটামুটি আমার একটা এরিয়ার মধ্যে ছিল, একটা সার্টেন এরিয়ার মধ্যে ছিল, বাট ওরা আরো দূরে, ওরা সামনে এগুচ্ছে না, বাট ওরা চিৎকার করতেছে। তো এভাবে যেতে যেতে একটা টাইমে আমি নোটিস করলাম যে আমি একটু মানে কুঁজো হয়ে যাচ্ছি। হ্যাঁ, ইট ডাজেন্ট মিন যে আমি কোনো কিছু ফিল করতেছি কিংবা আমার ঘাড়ের মধ্যে কোনো ভর কিংবা ওজন লাগতেছে এরকম কিছু না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন কি বলে ফোর্স টাইপের কিছু একটা আমাকে একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছে টাইপ এরকম কিছু একটা। তো কুকুরটা দেখলাম যে আবার আমার সামনে আসলো, সামনে এসে আবার ঠিক পেছন দিকেই হ্যাঁ ও চিৎকার করতেছে। তো এইভাবে হাঁটতে হাঁটতে একটা টাইমে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির যে গেটটা ওখানে গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে এখন আমি গেটের মধ্যে হেলান দিয়ে মানে আমি আমার পেছনটা জাস্ট আমি ওই গেটের মধ্যে রেখে হেলান দিয়ে দাঁড়ালাম। এখন কুকুরটা কোনো চিৎকার করতেছে না, স্টপ। যাই হোক আমি আবার কুকুরটার দিকে আগালাম, কিন্তু ও আগানোর সঙ্গে সঙ্গে সে আমার পেছন দিকে যাচ্ছে বারবার। তো এরপর হঠাৎ করে একটা জিনিস দেখলাম যে ও মানে চিৎকারটা অনেক বেশি, অনেক বেশি মানে কিছু একটা করবে এরকম টাইপের। তো আমি তখন একটু ভয় পেলাম, কারণ কুকুর এত রাত্রেবেলা এতক্ষণ চিৎকার করতেছে, যদি বাই চান্স কোনো একটা কামড় টামড় দেয় এটা তো আর একটু প্রবলেম হবে। তো যাই হোক এরপর যেটা আমি দেখলাম যে হঠাৎ করে মানে আমি কুকুরটার দিকে আগাচ্ছি, তো হঠাৎ করে একটা জিনিস আমি ফিল করলাম, সেটা হচ্ছে যে আমার পেছন দিক থেকে ইটস লাইক একটা মানে কি বলে একটা ওয়েভ মানে অনেক জোরে একটা বাতাস জাস্ট আমার পেছন দিক থেকে সরে গেল, এবং ওই বাতাসটা ওই যে আপনার ওয়াইফ সিমেট্রির ভেতর দিকে জাস্ট ঢুকে গেল এরকম টাইপের। তো আমি সঙ্গে সঙ্গে বাম দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম যে আসলে একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার ইটস লাইক 2 feet or 3 feet একটা আপনার বক্স টাইপের। হ্যাঁ, তো বক্সটা আমি যতটুকু দেখলাম যে অ্যাশ রঙের, অ্যান্ড বক্সের মাঝখানে আপনার একটা লাইট ছিল গোল। ওই লাইটটা আপনার কি বলে আমরা যখন রাত্রেবেলা নীল টাইপের ক্যামেরা যখন অন করি, ইনফ্রারেড ক্যামেরা যেটাকে বলে, ওই নীল টাইপের একটা লাইট মাঝখানে জাস্ট জ্বলতেছে। হ্যাঁ, আর জিনিসটা আপনার ভাসতেছে যেন হাওয়ার মধ্যে একটা ওয়েভ অনুযায়ী ভাসতেছে। এখন আমি ওইদিকে তাকায় আছি, সঙ্গে সঙ্গে কুকুরটা ওই জিনিসটা দেখেই চিৎকার করতেছে আবার, মানে ও ভিতরে ঢুকতে যেতেছে। তো একটা টাইমে জিনিসটা দেখলাম কি আপনার কি বলে ভ্যানিশ, মানে একদম মিলে যাওয়া যে টাইপের না, তো ওরকম ভাবে সেটা ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ, এটাই ছিল আমার ঘটনা।
ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা ছোট্ট একটা ব্রেক নিব এবং ছোট্ট একটা ব্রেকের পরে আবারও ফিরে আসবো, এবং দারুণ একটা ঘটনা নিয়ে আমাদের সাথে একজন ইমেল করেছেন। আমি বলি চিরং থেকে আমরা ইমেলটি পেয়েছি, ইমেলটি করেছেন শাওন। তার আগে আমরা ব্রেকের আগে যাওয়ার আগে জানিয়ে দিই যে এই মুহূর্তে আমরা পেয়েছি অন্তুর SMS, পেয়েছি ভ্যাম্পায়ার ভাইয়ার SMS, নতুন আত্মা SMS করেছেন আমাদেরকে, এছাড়াও বর্ষা কুমিল্লা থেকে SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন মালিহা ফ্রম কক্সেস বাজার, আমাদেরকে শিবলি SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে বাতেন কামরুল, আমাদেরকে SMS করেছেন, এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি HP হাবিব সহ আরো অনেকে। সো যারা আপনার SMS করতে চান তারা লিখে ফেলুন SHOUT শাউট, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। স্টে টিউন রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। বলেছিলাম যে এসে দারুণ একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটি লিখেছেন আমাদেরকে চিটাগং থেকে শাওন। তিনি লিখেছেন যে লাস্ট ভূত এফএমে সুমন ভাইয়ের কাহিনীটা শোনার পর আমারও ইচ্ছে করল আমার লাইফে ঘটে যাওয়া অদ্ভুত একটা কাহিনী বলতে, যেটা আমি জীবনে কোনো দিনও ভুলতে পারব না। ঘটনাটা 2008 ডিসেম্বরে, তখন আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। আমরা বাসা চেঞ্জ করে হালি শহর এলাকায় একটা 5-তলা অ্যাপার্টমেন্টের 2nd ফ্লোরে উঠলাম। ওখানে যাওয়ার পর থেকেই আমার প্রায় সময় বাড়ির ছাদে ওঠার অভ্যেস হয়ে গেল। ছাদে অন্য ফ্ল্যাটের লোকজনরা উঠত। একদিন বিকেলে ছাদে হঠাৎ করেই একটা মেয়ের সাথে পরিচয় হল। তার নাম বলল ইনসা। মেয়েটি আমাকে জানালো তার নাম ইনসা, নামের অর্থ হচ্ছে সৃষ্টি। মেয়েটি দেখতে মায়াবী চেহারার, মোটামুটি হালকা গরনের, আর ওদের ফ্যামিলি নাকি পাঁচতলায় আজকে তিন বছর ধরে থাকে। তার মানে এই বাড়িটায় প্রথম থেকেই ওরা ভাড়াটিয়া হিসেবে থাকছে। মেয়েটা আমার নাম বলে দিল শাওন। আচ্ছা, মেয়েটা আমার নাম বলে দিল শাওন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি আমার নাম কিভাবে জানলে? আমরা তো এখানেই নতুন এসেছি। সে আমাকে বলল যে আমাকে সে প্রথম দিনই দেখেছে, আর ছয় বছরের পিচ্চি যে ভাইটা আছে আমার, সেই ভাইয়ের কাছ থেকে নামটা জেনে নিয়েছে। এই বলে সে হাসল। ওই দিন তার সাথে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বললাম। এভাবে প্রতিদিন ছাদের একটা জায়গায়, একটা মানে বসার জায়গায় আমাদের প্রতিদিন কথা হতো। একদিন মেয়েটি আমার কাছ থেকে আমার ফোন নাম্বার নিল আর আমাকে একটা গিফট দিল। গিফটটা অদ্ভুত রকমের ছিল, সেটা মাটির ছিল এবং কিন্তু অসম্ভব সুন্দর কারুকাজ, আর দেখতে অনেকটা মানে কি আকৃতির আমি ঠিক বুঝতে পারিনি, কোন একটা আকৃতির কথা তিনি বলছেন যে সেই আকৃতির একটা গিফট ছিল। এবং এটা দেখা যেত, আচ্ছা, কলার মোচার মতন দেখতে, অনেক সুন্দর একটা শোপিস গিফট হিসেবে পেয়ে আমার খুব খুশি লাগলো। ইনসা আমাকে এটা জানালো এবং যে এটা যত্ন করে রেখে দাও, এবং তিনি সে বলল যে আর বলল যে বাসায় কাউকে না দেখাতে। আমিও সেটা বাসায় না দেখিয়ে আমার রুমের ওয়ার্ড্রপের মধ্যে সেটা রেখে দিলাম। কিন্তু এর পর থেকেই যত ঝামেলা শুরু হলো। আমি মেয়েটির সাথে আমার একটা সম্পর্ক হলো এবং মেয়েটার সাথে আমার সম্পর্ক ধীরে ধীরে আমরা খুব বেশি ইন্টিমেট হলাম এবং আমি সারাদিন ফোনে মেয়েটির সাথে কথা বলতে শুরু করলাম। আমি মানে মোটামুটি খুব বেশি রকমের সবসময় আমাদের কথা হতো, এক মুহূর্তে ওর সাথে কথা না বলে একসময় থাকতে পারতাম না। তারপর মাঝে মাঝেই মারাত্মক সব কাজ করে ফেলতাম। মাঝে মাঝে ফোনে কথা বলতে বলতে রাতে দুইটা তিনটা বেজে যেত এবং তখন ছাদে উঠতাম আবার আমরা দেখা করার জন্য। ও কথা বলতে বলতে রাত, আচ্ছা, ও নিজেও কিভাবে যেন ঠিক ছাদে চলে আসতো, কিন্তু কখনোই ভাবতাম না কিভাবে আসছে। এভাবে প্রায় এক মাস গেল। হঠাৎ একদিন বিকেলে আমার ছোট ভাই আমার কাছে কাঁদতে কাঁদতে আসলো আর কি যেন বলতে চাইল। আমি জানতে চাইলাম, কিন্তু সে কিছুই বলতে পারল না। আমি আমার রুমে গিয়ে দেখলাম পুরো রুমটা একটা আশ্চর্য গন্ধ রয়েছে, যেটা আমার খুব পরিচিত মনে হলো, কিন্তু মনে করতে পারলাম না কিসের গন্ধ। গন্ধটা খুব হালকা কিন্তু অনেক দূর চলে যাওয়ার মতো একটা গন্ধ। এবং ঘরের কোণায় তাকিয়ে আমি দেখলাম যে সুন্দর যে শোপিসটা ছিল সেটা ভেঙে পড়ে আছে। আর আমি একটা ভয়ঙ্কর ব্যাপার খেয়াল করলাম যে সেই মাটির শোপিসটার ভেতরে দেয়ালে খুব সূক্ষ্মভাবে কিছু লাইন খোদাই করে লেখা আর কিছু আজব সিম্বল আঁকা আছে। এভাবে ওটার ভেতরে পুরোটা দেয়ালেই অ্যারাবিক খোদাই করা কিছু লেখা ছিল এবং সেটা আমার পক্ষে লেখা সম্ভব, আচ্ছা, আমার পক্ষে মানে কারো পক্ষে লেখা সম্ভব বলে তার মনে হচ্ছিল না। এবং ওই রাতেই আমি আমার ভাই মারাত্মক অসুস্থ হয়ে পড়ল। ও কোনো কথাই বলতে পারছিল না। আমি বুঝতে পারলাম না ও এটা ভেঙে ফেলেছে তাই কাঁদছে, কিন্তু ওর এত ভয় পাওয়ারও তো কোনো কারণ নাই। আমি আমার মাকে গিফটের লেখা আর প্রতীকগুলোর কথা খুলে বললাম আর কে দিয়েছে সেটাও বললাম। মা অবাক হলেন আর রাগ করলেন আমার উপর। তিনি ওগুলো দেখতে চাইলেন আর দেখার পর সব বুঝতে পেরেছেন বললেন। ওইদিকে ইনসাও আজকে ফোন ধরছিল না। ব্যাপারগুলো আমার কাছে খুব বিরক্তিকর লাগছিল। আমি ছাদে উঠে ইনসাকে কল দিলাম, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে ওর নাম্বারটা এই প্রথম বন্ধ পেলাম। পরের দিন মা একজন হুজুর ডেকে নিয়ে আসলেন। হুজুর এসে সব রহস্যের জট খুলে দিলেন। তিনি লেখা আর প্রতীকগুলো দেখে সব বলে দিতে পারলেন। তিনি বললেন যে আমার সাথে একটি মহিলা জিন অর্থাৎ পরীর সম্পর্ক ছিল, সে আমার ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ করেছিল ওই ছোট্ট উপহারটির সাহায্যে। আমার ছোট ভাই খেলতে গিয়ে ওটা ভেঙে ফেলায় সে এখন আমার ওপর ক্ষেপে আছে। আর আমার মা যেটা বলল সেটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। মা বলল যে এই বাড়ির পাঁচতলায় ওই ফ্ল্যাটে নাকি ওই ফ্ল্যাটে বিল্ডিং হওয়ার পর থেকেই কখনো কোনো ভাড়াটিয়া টিকতে পারেনি, তাই ওটা এখন খালি পড়ে থাকে। আমি বিশ্বাস করতে পারিনি আর দৌড় দিয়ে আমি পাঁচতলায় উঠে যাই। গিয়ে দেখি এই প্রথমবারের মতো যে গেটে তালা ঝুলছে। তাহলে এতদিন কি আমি ওটা দেখতে পাইনি? আমি কিসের ঘোরে ছিলাম আমি জানি না, আমার ভাই ওই যাত্রায় বেঁচে গেল, তারপর আমি আর কোনোদিন ওই নাম্বারটি খোলা পাইনি এবং আমি পরে কাস্টমার কেয়ারে যাই এবং অনেক কষ্টে জানতে পারলাম যে এই নাম্বারের কোনো ইউজার নেই। আমি এরকমই একটা ঘটনা এর আগেও পড়েছিলাম এবং সেই ঘটনা ছিল সম্ভবত ধানমন্ডি এলাকায় ঘটেছিল, যে ঘটনাটি একটি মেয়েকে নিয়ে, এবং এরকমই একটা ঘটনা মোটামুটি সিমিলার। তো আজকে শাওন চিটাগং থেকে এরকমই আরেকটা ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, সো থ্যাংক ইউ শাওন আমাদেরকে ঘটনাটা শেয়ার করার জন্য। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে মনীষা আমাকে এসএমএস করেছেন, অমিতি ফ্রম বরিশাল, এছাড়া আমাকে অধরা এসএমএস করেছেন শাহবাব এবং ইসমাম, এছাড়াও আমাকে এসএমএস করেছেন লাল ঘোষ, এসএমএস করেছেন আমাকে মণি, এছাড়াও সুজু আমাকে এসএমএস করেছেন সিলেট থেকে, আমাকে এসএমএস করেছেন প্রেতাত্তা ময়মনসিং থেকে, এছাড়াও শাহ আরাফাত আমাকে এসএমএস করেছেন আজিমপুর থেকে, একই অভিযোগ যে আমি এসএমএস পড়ি না। মণি আমাদের এসএমএস করেছেন যশোর থেকে, তিনি রেগুলার ভূত এফএম শোনেন এটা জানিয়েছেন। বিকাশ আমাদের এসএমএস করেছেন, এছাড়াও রিফাত আমাদের এসএমএস করেছেন আমাদের কেমিস্ট্রি ভূত, এছাড়াও আবু সুফিয়ান আমাদের এসএমএস করেছেন, মনীষা আমাদের এসএমএস করেছেন আবারও, এছাড়াও জাফর আমাদের এসএমএস করেছেন এল বি শাহেদ, এছাড়াও চিন্ময় সহ আরো অনেকে। যারা এসএমএস করতে যাচ্ছেন তাদেরকে আরো একবার নিয়মটি বলে দিই, আপনার এয়ারটেল নাম্বার থেকে অথবা অন্য যে কোনো নাম্বার থেকে লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব পরবর্তী ঘটনায় এবং আবারও আপনাকে একটু কষ্ট করে আপনার নামটা বলতে হবে, আপনার নামটা বলুন আরেকবার বলতে হবে।
আমি অমিত খিলগাঁও থেকে।
ওকে,
আমার দ্বিতীয় যে এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব সেটা হচ্ছে খিলগাঁও থেকে অনেক ভিতরের দিকে রাজারবাগ একটা এলাকা আছে, ওখানে একটা মন্দির আছে কালী মন্দির। তো মন্দিরটা হচ্ছে দিঘি কেন্দ্রিক এবং দিঘির উত্তর দিকে একটা শ্মশান ঘাট আছে, একটা রুমের ভেতর আর কি মানে লাশ দাহ করার ব্যবস্থা রয়েছে। তো ওখানে একটা মানে গুঞ্জন শোনা যায় যে যেদিন লাশ পোড়ানো হয় মানে প্রায় এক সপ্তাহের মতো ওইখানে একটা মানে ভৌতিক উত্তেজনা বিরাজ করে, এরকম অনেকেই সেটা লক্ষ্য করেছে। তো বলে রাখা যাচ্ছে যেটা যে ওখানে সানবাদ আমার দিঘিটা ঘাট আর কি, দোকানে প্রায় ছেলেরা সন্ধ্যাবেলা দেখা যায় যে গান বাজনা করে, গিটার টিটার দিয়ে আড্ডা দেয়। তো ওখানে আমরাও আড্ডা দিই, আমাদের একটা সার্কেল আছে। তো একবার আড্ডা দেওয়ার জন্য সেখানে যাই, তো আমি জানতাম না যে সেখানে দুপুরবেলা একটা লাশ পোড়ানো হয়। তো আমরা ঘটনাস্থলে আগে গিয়ে ফোন দিচ্ছি বন্ধুকে যে কোথায় আছিস, আমরা তো ওয়েট করছি। তো ঠিক ওই মুহূর্তে আপনার একটা কালো কুকুর এসে মানে ঘোরাঘুরি করছিল আমার সামনে। তো কুকুর জিনিসটার প্রতি আমার একটা বিরক্তি কাজ করে সবসময়। তো আমি সেই কুকুরটাকে একটা লাথি মেরে বসি। তো লাথি মারার পর কুকুরটা আপনি দৌড়ে শ্মশানের গেটটা ছিল একটা ক্রক্সিবল গেট, কেচি গেট যেটাকে বলে, ওটার ভিতর দিয়ে ঢুকে ভিতরে চলে যায়। বাট এটা কোনোভাবেই পসিবল ছিল না, গেটে যে ফাঁকগুলো ছিল ওখান দিয়ে একটা কুকুর যাওয়ার কথা না, দৌড়ে চলে যায়। তো আমিও সাথে সাথে তৎক্ষণাৎ গিয়ে দেখি যে ভিতরে খালি, কোনো কিছু নেই।
আচ্ছা, আপনি আমাকে আরেকটা ঘটনা বলেছিলেন যেটা আমি আপনাকে বলতে বলেছিলাম, সেই ঘটনাটা কি আপনার মনে আছে নাকি আপনি ভুলে গেছেন?
নাইট গার্ড
আমি ঠিক জানি না, তবে আপনাকে আমি বলেছিলাম তখন
একটা ঘটনা ছিল আমার এরকম। এটা হচ্ছে আমাদের খিলগাঁওতে 8 নং রোডের মসজিদ গলি বলে যেটাকে। তো গত বছরের দিকে আমরা বাণিজ্য মেলা থেকে বেশ কয়েকজন বন্ধু গিয়েছিলাম। তো ফিরতে অনেক রাত হয়ে যায়, প্রায় 1টা 1টার মতো। তো আমাদের মেন গেট লাগিয়ে দেয়। তো তখন আমরা দুই বন্ধু সিদ্ধান্ত নিলাম যে আজকে রাতটা এখানে বসে কাটিয়ে দিব গল্প গুজব করে। তো যেইভাবে সেই কাজ আমরা এখানে বসেছিলাম, 40-45 মিনিট ক্রস হওয়ার পর একজন নাইট গার্ড আসে। তো এখানে একটা কথা বলতে হয় যে আমাদের এলাকায় যে সকল নাইট গার্ড রয়েছে সেগুলো আমাদের পরিচিতই, তারাও আমাদের ফেসটা চিনে, আমরাও তাদেরকে চিনি। তো যিনি একজন বয়স্ক করে একজন নাইট গার্ড এসে আমাদেরকে মানে আঞ্চলিক ভাষায় বলে যে কিরে বাড়িঘর নাই এখানে, কি করতেছিস, এরকম টাইপের কিছু। তো আমি যেহেতু তাকে প্রথমে চিনলাম না তখন জিজ্ঞেস করলাম যে আপনি কবে জয়েন হয়েছেন। তো উনি বলল যে উত্তরে বলল যে এত কথা যায় না, কাম কি বাসা বাড়ি যা নাইলে মায়ের খাবি। তো এই কথা বলাতে স্বাভাবিকভাবে একটু রাতের বেলা ঘুম ঘুম ভাব একটু উত্তেজিত হয়ে আমি ওনাকে একটু ভয় দেখানোর চেষ্টা করি। পিছনে ঘুরে একটা লাঠি ছিল, পিছনে ঘুরে আমি যখন লাঠিটা নিলাম সাথে সাথে তাকানোর পর দেখি সামনে উনি নেই। তখনই আমার বন্ধুকে আমি প্রশ্ন করলাম যে কি রে কই গেল, সে বলে আমিও তো আমারও তো একই প্রশ্ন কই গেল। তো সে দেখছে যে একটা কুকুর চলে যাচ্ছে, বাট আমি কিন্তু কুকুরটা দেখিনি। এটা মানে আমার কাছে একটা ধাঁধার মতো হয়ে গেল যে এক সেকেন্ডের ভিতর কিভাবে ভ্যানিশ হয়ে গেল।
ওকে, আপনি এটাও বলেছিলেন যে আপনার ফ্রেন্ডের কাছে আপনার ফ্রেন্ড কিভাবে দেখেছেন কুকুরটা বা আগে দারোয়ানটা কিভাবে দেখেছেন মাঝখানের ঘটনাটা তার।
হ্যাঁ, আমার ফ্রেন্ড যেটা বলেছে যে আমি যখন লাঠি ঘুরাচ্ছিলাম সে তো স্টিল নাও এখানে তাকিয়েছিল। তো স্টিল নাও লোকটা যে ভ্যানিশ হয়েছে সেটাও সে দেখেনি, সে যা দেখেছে একটা কুকুর ওই স্থলটা থেকে লোকটা যেখানে দাঁড়ানো ছিল সেখান থেকে ক্রস করে দৌড়ে যাচ্ছে।
ঠিক আছে, আমি এই ঘটনাটা না অন্য একটা ঘটনা, যাই হোক এই মুহূর্তে নিশ্চয়ই আপনার মনে পড়ছে না। আচ্ছা রাজিন, আপনি আমাকে বলেছিলেন যে কোনো এক জায়গায় একটা এরকম কারখানা আছে, ওইটা আমাদেরকে একটু ছোট্ট করে বলবেন। যে
আচ্ছা, ছোট্ট করে যদি বলতে চাই তাহলে সেটা হচ্ছে যে অনেকেই বলে যে হন্টেড প্লেস মানে দেখতে চায়, তো আমি তাদের জন্য একটু কথা বলবো। সেটা হচ্ছে যে যদি কখনো দেখেন তাহলে নেক্সট টাইম আর বলবেন,
আমরা জায়গার নাম বলবো না বা কোথায় হয় এটাও বলবো না।
আচ্ছা, এটা হচ্ছে যে আমি আর আমার এক ফ্রেন্ড, আমরা একটা আমাদের ঢাকার সিটির ভিতরেই একদম খুবই কাছের একটা এরিয়া, তো আমার বাসা থেকে খুবই কাছে এরিয়াটা, তো ওখানে একদিন ঘুরতে ঘুরতে চলে যাই আমি আর আমার ফ্রেন্ড। আচ্ছা, তো ওখানে যাওয়ার পরে একটা জিনিস যেটা আমি দেখলাম সেটা হচ্ছে যে একটা মোটামুটি আমরা একটু ঘুরতে গিয়েছিলাম একটু চর টাইপের এরিয়াতে, তো ওখানে যাওয়ার পর একটা জিনিস দেখি যে চরের মধ্যে একটা আপনার মিল টাইপের একটা কারখানা, আপনার মিল টাইপের। তো ওখানে যাওয়ার পরে ওই আশেপাশে জাস্ট দেখলাম যে 10-12 ঘর আর এছাড়া আর কিছু নাই। তো মিলটার ভিতরে ঢুকলাম, ঢুকার পরেই একটা জিনিস আমি নোটিস করলাম, সেটা হচ্ছে যে এত বড় একটা মিল। তো আমি উকি দিয়ে দেখি ভিতরে আসলে কি, ভিতরে দেখলাম যে সবকিছু আপনার সব মেশিনারিজ যা আছে সবকিছু ঠিকঠাক ভাবে আছে, কিন্তু মানে ময়লা পড়েছে এরকম টাইপের সবকিছু আছে, বাট ওখান থেকে কোনো কিছু সরানো হয়নি। তো আমি খুব ভালো করে দেখার চেষ্টা করতেছিলাম যে ঘুরে ঘুরে যে আসলে কি এখানে ব্যাপারটা কি, এরকম তো থাকার কথা না, এত দামি একটা এসেট, এত বড় একটা এরিয়া এভাবে কিন্তু কেউ ফেলে রাখে না, কারণ ওটা যে এরিয়াতে এভাবে থাকার কথাই না, ইম্পসিবল। তো আমি যাওয়ার পরে, আচ্ছা আমি একটা কথা বলতে পারি, আমি একটু ব্যাপার একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে যে আপনাকে যদি একটা রুমের মধ্যে চোখ বেঁধে বসিয়ে রাখা হয়, ওই রুমে যদি কেউ ঢুকে আপনি কিন্তু সেটা নোটিস করতে পারবেন। আচ্ছা, আমি এই জিনিসটা এই জন্যই বলতেছি যে ওখানে কিন্তু যাওয়ার পরে আমাকে কেউ বলে দেয় নাই যে এখানে কি হচ্ছে না হচ্ছে, বাট আমার গিয়ে কেমন যেন লাগছে, আমি আসলে আমার কি বলে ওরকমই একটা ফিলিংস একটা কাজ করছে। যাই হোক, ওটার বেশ দূরে একটা দোকান ছিল, চায়ের দোকান, চাচা টাইপের মুরব্বী টাইপের একজন লোক, উনি আমি ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে চাচা আসলে এত বড় একটা জায়গা এরকম একটা প্লেস ঘটনাটা কি একটু বলেন। তো উনি বলতেছে যে আমি তো এখানে এই মিলটা যেদিন থেকে চালু হয় এর আগে থেকেই আমি এখানে ব্যবসা করি। তো আমি যেটা আমি বললাম যে আপনি সত্যি ঘটনাটা বলেন যে আসলে কি ব্যাপারটা কি, তো উনি বললো যে এখানে নাকি একটা মাজার টাইপের ছিল, হ্যাঁ ছোট একটা মাজার ছিল, এবং ওই মাজারে নাকি অনেক জিনরা আসতো। হ্যাঁ, মাজারে যখন কি বলে মানে রাত্রেবেলা যখন জিকির টিকির করা হইতো তখন জিনরা আসতো, যখন এই মিলটা করা হয় তখন ওই মাজারটা সহ একটা মানে বিশাল এরিয়া তখন নিয়ে নেওয়া হয় এবং ওখান থেকে সবাইকে বিতাড়িত করা হয়। তখন ওই যে মালিক ছিল ওই মালিক পক্ষকে বলা হয়েছিল যে মানে রাত্রেবেলা স্বপ্নে মালিক দেখছিলেন যে তুমি এখানে জিনিসটা করো না, তুমি করো বাট এই মাজারের এরিয়াটা বাদ দিয়ে করো। তো এরপর থেকেই যেটা নাকি হইল সেটা হচ্ছে যে রাত্রেবেলা যখন সবাই কাজ টাজ করে শেষ করে চলে যায় তখন নাকি মেশিনারিজ গুলো চলতো অটোমেটিক্যালি, এবং ওখানে সবাই মানে শুনতো যে মানে খুব ক্রাউডি একটা প্লেস কাজ চলতেছে এরকম টাইপের, মানে সবাই শুনতো এই জিনিসগুলো। এবং আমি ওনার চাচার কথাটা জাজ করার জন্য আমি সঙ্গে সঙ্গে ওটার ভিতরে গিয়ে যে 10-12 রুম ছিল মানে যারা ওখানে পরিবার বাস করে তারা আসলে এখানে কাজ করতো এবং ওরা এখানে এখন ঘর তৈরি করে ওখানে এখন থাকে, আমি ওদের ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনারা কি এরকম কিছু শুনতে পান, উনি বলে যে হ্যাঁ আমরা এখনো শুনি, এখনো মাঝে মধ্যে মেশিনারিজ গুলা মানে চালু হয় রাত্রেবেলা চলতে থাকে,
একা একাই চলে।
হ্যাঁ, একা একাই চলে। আচ্ছা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা তো এখানে কাজ করতেন তো এটা বন্ধ হয়ে গেল কেন, উনি বললো যে আসলে মালিক তো এর প্রায় 5-6 মাস পরেই মালিক মারা যায়, মালিক মারা যাওয়ার পরে তার ছেলেরা মারা যায় এবং আস্তে আস্তে ওদের পুরো বংশটা ভ্যানিশ হয়ে যায়,
নির্বংশ হয়ে যায় তারা।
এজন্য এই জিনিসটা এখানে পড়ে আছে এবং এটার কোনো মালিকানা নাই।
ওকে, সো এই ছিল ঘটনা। আমরা ঝটপট কিছু এসএমএস পড়ে ফেলব। লোপা আমাদের এসএমএস করেছেন এমএম কলেজ যশোর থেকে আমাদেরকে, এছাড়াও এসএমএস করেছেন নার্ভাস হার্ট, এসএমএস করেছেন আমাদেরকে কবি, এবং আমাদেরকে এসএমএস করেছেন জিকো, এবং এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন বিথি আজিমপুর থেকে আমাদেরকে এসএমএস। আচ্ছা, তিনি বলেছেন যে আমার অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আমাদেরকে এসএমএস করেছেন এস কে রয় ফ্রম বরিশাল, এবং আমাকে এছাড়াও এসএমএস করেছেন আমি দেখতে পাচ্ছি সৈয়ব, তিনিও বরিশালে থাকেন। হিমু আমাদের এসএমএস করেছেন ফ্রম ময়মনসিং, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি কবির মাধবকুণ্ড থেকে, নিলয় ঢাকা থেকে এসএমএস করেছেন, তারা ছয়জন মিলে ভূত এফএম শুনছেন। আড্ডাবাজ ভাই আমাদের এসএমএস করেছেন, এছাড়া আমাদের এসএমএস করেছেন পারভেজ নিকুঞ্জ দুই থেকে, তিনি প্রথম তার গার্লফ্রেন্ড ইশরাত একসাথে ভূত এফএম শুনছেন। এবং আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সীমান্ত মালিবাগ থেকে, আবারও অনেকগুলো এসএমএস করেছেন তিনি। ইনফ্যাক্ট নূপুর আমাদের এসএমএস করেছেন, তিনি ফার্স্ট টাইম শুনছেন ভূত এফএম। জেসি আগ্রাবাদ চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন তারেক সোনারগাঁ থেকে, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি লিটন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন ড্রামার ভূত না ড্রামার মিমো এসএমএস করেছেন, আমাদেরকে এনরিক এসএমএস করেছেন। ও মাই গড, আজকে অনেক মিউজিশিয়ানদের নাম দেখতে পাচ্ছি আমরা। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন সৌরভ, এছাড়াও শুভ্র আমাদের এসএমএস করেছেন, থান্ডার বয় অতৃপ্ত আত্মা সহ আরো অনেক এসএমএস করেছেন। ছোট্ট একটা ব্রেক নিব এবং ব্রেকের পরে ফিরে আসছি একটু পরেই। সো স্টে টিউন্ড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, সাথে আছে রাসেল, আমার সাথে আছে মাসুম, এবং আজকের গেস্টরা আমাদের সঙ্গে রয়েছেন সে যাদের রয়েছেন আপনারা অনেক অনেক অনেকজন, আর আমাদের অসংখ্য এসএমএস পাঠিয়ে সেটা আপনারা জানিয়ে দিচ্ছেন। আমাদের এসএমএস পাঠানোর নিয়মটি আমি আরো একবার বলে দিচ্ছি, আমাদের এসএমএস পাঠাতে হলে লিখে ফেলুন এসএইচওইউটি শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। সে সাথে জানিয়ে দিই যে আমাকে ইমেল করুন এবং ইমেল করে জানিয়ে দিন যে সিলেটের সবচাইতে বেশি ভয়ঙ্কর জায়গাগুলো বা হন্টেড প্লেসগুলো কি কি, সেখানে আমরা পৌঁছে যাব আগামী শুক্রবার ইনশাআল্লাহ, চেষ্টা করব সিলেটেই যাওয়ার জন্য। এবং সেখানে আমাদের সঙ্গে থাকবেন ছয়জন উইনার যারা আমাদের লিসনার আর কি, তারা আপনাদেরকে একদম সেই হন্টেড প্লেস থেকে জানাবেন যে কি ঘটছে সেখানে, রাতভর কি ঘটছে সেটা আপনারা জানতে পারবেন সরাসরি। সো এটা খুবই আগামী শোটা খুব 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 অন্যরকম একটা কিছু একটা ঘটবে সেটা সেরকমই আশা করছি আমরা। এবং আগামী শোটাতে এরকম করার কারণ কি, হ্যাঁ এরকম করার কারণ আছে, আগামী শো হচ্ছে আগামী ভূত এফএম হচ্ছে এই বছরের শেষ ভূত এফএম, সুতরাং অবশ্যই চেষ্টা করব যে নতুন একটা কিছু করার। আর সেই সাথে আবারও ঘটনায় ফিরে যাব এবং আমাদের সাথে আবারও জয়েন করেছেন, আপনার নামটা বলবেন।
হ্যালো লিসেনার্স, আমি মুন্না।
যেহেতু সময় কম সুতরাং আমরা ছোট ছোট করে বলবো। ওকে,
এই ঘটনাটা এটা আমাদের এলাকায় মানে এরিয়াতে এই ঘটনাটা, আমার আম্মুর ফ্রেন্ড মানে আমার বান্ধবী হয়, তো সে আমাকে এই ঘটনাটা বলছে। তারা এখন যে বাসায় থাকে সে ওই বাসার চারতলায় থাকতো, তো চারতলায় থাকতো তখন তাদের তার কোনো ঝামেলা তো হয়নি, মানে খুব বড় একটা ফ্ল্যাট নিয়ে থাকতো, কোনো ঝামেলা হইতো না। তো সে কিছুদিন আগে চারতলা বেয়ে উঠতে প্রবলেম হয় বিদায় সে কি করছে দুইতলায় শিফট করছে। তো কিছুদিন দুইতলা শিফট করার পরে সে বিভিন্ন রকম মানে একটা মানে হঠাৎ করে একদিন একটা প্রবলেম ফেস করছে। প্রবলেম ফেস করার আগের ঘটনাটা বলি, সেটা হয়েছে এই এই বাসায় ওনাদের আগে একটা মহিলা থাকতো, তারা এই বাসায় প্রায় আজ থেকে প্রায় 12-15 বছর এই বাসায় তারা থেকেছে, মানে এই বাসার কোনো চেঞ্জ হয়নি, বাড়িটা যখন কমপ্লিট হওয়ার পর 12-15 বছর তারা এই বাসায় ছিল, বাসাটা চেঞ্জ হয়নি। এখানে একটা মহিলা থাকতো, খুব বয়স হয়ে যাওয়ার পরে সেই বাসায় তার একটা কোন বার্ধক্যজনক কারণে সেই বাড়িতে মারা গেছে। তো এই বাড়িতে এরপরে আরেকটা ভাড়াটি আসছিল, তো তারা কিছুদিন মানে মাস শেষ হওয়ার আগেই তারা বাড়িটা ছেড়ে দেয়। কি কারণ এটা মানে তারা একটু একটু মানে বলছে, বাড়িওয়ালাকে জানানো হয়েছে কিন্তু বাড়িওয়ালা জিনিসটা গোপন করছে, বলে নাই। তো পরে যখন আমার এই আন্টি বাসায় উঠছে, উঠার পরে সে একদিন মানে পুরো ইয়েতে এই একটা কর্নার একটা রুম আছে, সে ওই রুমে যে শুয়ে আছে তো হঠাৎ অনেক রাতে হঠাৎ একটু ঘুম ভাঙছে। তো ঘুম ভাঙার পর সে যখন তার হাতে বাম পাশে যে একটা বেডরুমের জানলা থাকে সে জানলায় তাকাইছে, তো তাকিয়ে দেখে যে কে জানি একজন মানে জানলাটা ঝুলে দাঁড়িয়ে আছে, মানে জানলা ঝুলে আছে আর কি, দুই হাত দিয়ে ঝুলে মানে ঝুলে আছে জানলার বাইরে, এই সানসেটটা যে এটা এটা ঝুলে দাঁড়িয়ে আছে, মানে ঝুলে আছে আর কি, ঘুমটা টুমটা পড়া, একদম সাদা ফেস ও সাদা, সব সাদা, একটা বড় চোখ, মানে সে আন্টিটা দেখে জাস্ট কি করলো মানে একটা মনে উঠে গেল, উঠে সে দরজা যখন খুলে বেরোতে যাবে আরেকবার মানে ওই জানালা দিয়ে আরেকবার লুক দিছে, তখন দেখে কি ওই জিনিসটা রুমের বাইরে না, এখন ভিতরে এসে সে ওই একই রকম ভাবে কিন্তু হাতটা ভিতরে দিয়ে সে ঝুলে আছে। তো ওই ঝুলে আছে সেটা আন্টি দেখে তোর চলে গেছে। তো সেদিন কাউকে এই জিনিসটা কিছু বলেনি। তো এই জিনিসটা পরের দিন সকালবেলা তার একটা ভাই যে বাসা থেকে তাকে বলছে যে আমি না এরকম এরকম একটা জিনিস দিছি। তো তার ভাই এইরকম জিনিস আরো অনেকবার ফেস করেছে, কিন্তু সে বলে না এই কারণে যে এটা বললে তারা সবাই ভয় টয় পাবে। তখন সে বললো যে আমি একদিন এখানে শুয়েছিলাম, তো আমি আমাদের এই যে ডাইনিং টেবিলের এখানে দেখি কে জানি একটা মহিলা মানে হাতে তবজি নিয়ে ঘুমতেছে, হ্যাঁ, আর এইভাবে ঢুলে, মানে একটা মানুষ একটা যখন পুতুল যে ঢুলে না এইভাবে ঢুলতেছে, মানে ঢুলতেছে
ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সাদা একটা ছায়া,
সে তুজবি হাতে নিয়ে,
হ্যাঁ তুজবি, হ্যাঁ ঘুমটা দেওয়া, কারণ এবং সে তুবজি ঘুমতেছে এবং ঢুলতেছে, মানে ওই হাঁটতেছে পুরো ডাইনিং রুমটা হাঁটতেছে ঘুরতেছে, হ্যাঁ। তো এই জিনিসটা সে ওই পরে বাড়িওয়ালাকে বলে, তখন বাড়িওয়ালাকে অনেক জিজ্ঞেস বলছে না এগুলো ফালতু জিনিস, আপনারা এইসব কি বলেন, এটা কোনো কথা হইলো, এটা এখন তারা যাকে দেখে সেই মহিলাটা এই বাসায় 15-20 বছর এই বাসায় অসুস্থ অবস্থা সেই এই বাসায় ছিল, খুব অসুস্থ ছিল এবং এখানে যতদিন ছিল এই বাসায় ছিল, তার নিঃশ্বাস শেষ নিঃশ্বাস এই বাসায় ত্যাগ করছে। তো এই বাসার মায়াটা নাকি সে ইয়ে করতে পারে না, এই বাসাটা বেঁধে দেওয়া হয়েছিল, মানে অনেক তাবিজ দিয়ে প্রতিটা রুমে একটা একটা করে তাবিজ ছিল। তো যেই রুম থেকে জিনিসটা দেখতো সেই রুমের তাবিজটা আনফরচুনেটলি নাই, কি হয়েছে ওই যে আন্টি যে একটা ছোট ছেলে আছে সে তো ছোট, সে এই তাবিজটা দেখে সে কি করছে ওই একটা রুমের তাবিজটা সে নিয়ে এটা নিয়ে খেলাধুলা করতে করতে ওই রুমের তাবিজটা খুলে গেছে, কিন্তু অন্যান্য রুম থেকে এই জিনিসটা দেখা যায় না। শুধুমাত্র ওই রুমটায় যদি আপনি থাকেন এখনো ফিল করতে, প্রায় সময় মাঝে মধ্যে এখনো ফিল করে তারা, এখনো ওই রুমটা তালা মায়ের রাখছে, ওই রুমে এখন কেউ থাকেন, এখনো তারা এই জিনিসটা দেখে যে হয়তোবা ওই মহিলাটা অনেক রাত্রেবেলা ওই ডাইনিং রুমে হাঁটতেছে, তবজি বুনতেছে, ঢুলতেছে এবং এই জানলা দিয়ে এসে মানে দাঁড়ায়, মানে জানলা দিয়ে এই সানসেট ঝুলে ঝুলে থাকে এভাবে ভিতরে আসে, এরকম মানে রুমে হাঁটাহাঁটি করে এখনো তারা এখনো টের পায়। তো এখন তারা আস্তে আস্তে বাসা চেঞ্জ করার ট্রাই করতেছে, কিন্তু তারা এখন পরে তারা জানতে পারে যে ওই মহিলাটা মানে এই বাড়ির মায়েরা ছাড়তে পারেনি, সে এখনো আসে, আপনাদের কোনো ক্ষতি করবে না।
কিন্তু এরপরে তারা কোনো সিদ্ধান্ত এরকম কোনো কিছু নিয়েছে, কারো হেল্প নিয়েছে বা বাড়ি বন্ধ করা হয়,
বন্ধ করে দিছে অলরেডি, বন্ধ করে দেওয়ার পরে মহিলাটা বলছে যে এটা উনি কোনো ক্ষতি করবে না, আপনারা কিছু খুব ভয় পাওয়ার কোনো কারণ নেই, উনি বাসার মায়েরা আসলে ছাড়তে পারেনি, এত বছর ছিল তো এখানে এখানে থেকে ছাড়তে পারেনি।
অলরাইট অলরাইট, আচ্ছা আমাদের সাথে আরো একজন আছেন, আপনার ঘটনাটা কিন্তু খুব ছোট করে বলতে হবে, আমাদের সময় খুব কম, আমরা ছোট করে আপনার ঘটনাটা একটু শুনবো।
হ্যালো লিসনার, আমি অপূর্ব, আমার এখনকার যে ঘটনাটা সেটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি দোহার, দোহারের ঘটনা। তখন আমার বয়স 5 কি 6, আমাদের বাড়িতে আমার মেজো আমার বিয়ে চলতেছে, সেই দিন একটু বলে রাখা ভালো, সেই দিন বিয়ের দিন কি আমার বড় মামার সাথে মামির সাথে একটু ঝগড়া লাগছিল। তো বিয়ের রাত্রেবেলা সবাই ঘুমাইতে গেছে, গ্রামের বাড়িতে সবাই সন্ধ্যা হলেই সবাই ঘুমিয়ে যায় এরকম ঘুমাতে গেছেন। তো আমার ছোট মামা ওই দিন রাত্রি ওয়াশরুমে যাবে, সো রাত্রে উঠছে সে, আর গ্রামের বাড়িতে সাধারণত রুম থেকে টয়লেট একটু দূরেই হয়, আর আমাদের টয়লেটে যাওয়ার পাশেই একটা বাঁশ ঝাড় আছে। মামা যখন টয়লেটে যাওয়ার জন্য উঠেছে এবং যাচ্ছে, সো সে দেখছে যে বাঁশ ঝাড়ের সামনে একটা মহিলা বসে কান্না করতেছে ঘুমটা দিয়ে। তো মামা খুব আশ্চর্য হয়ে গেছে যে এত রাত্রে কে এখানে কান্না করছে। সো মামার মনে পড়ে গেছে যে মামি তো মামার সাথে ঝগড়া করছে, হয়তো ওই এর জন্য কান্না করতেছে। তো মামা তার ভাবিকে ডাকতেছে যে ভাবি এত রাত্রে আপনি এখানে কেন, ঘরে আসেন। মহিলাটা কোনো সাড়া দিচ্ছে না, সে ওখানে বসেই আছে এবং কান্না করতেছে। তো মামা রিটার্ন আবার ডেকেছে, ভাবি আসেন ঘরে, ওখানে বসে এত রাত্রে বসে মানে হয় নাকি, ঘরে আসেন। সে আবার একই রকম করে কান্না করছে, কোনো জবাব দিচ্ছে না। তো মামা এত ডাকাডাকি পরেও সে যখন আসতেছে না, তার হাত ধরে টান দিছে যে ভাবি ঘরে আসেন। তখন সে হাত ধরে টান দেওয়ার সাথে তার মাথায় ঘুমটা পড়ে গেছে, এবং ঘুমটা পড়ে মামা দেখলো যে তার মাথায় কোন, তার যে ঘাড় শুধু ঘাড় আছে, কোনো মাথা নাই। এটা দেখে মামা খুব ভয় পেয়ে যায় এবং চিৎকার করে, করার সাথে সে এখানে সেন্সলেস হয়ে যায়। পরে আমরা উঠে তাকে ঘরে নিয়ে আসি, আসার পর তার শরীরে প্রচন্ড জ্বর, 3 দিন পর্যন্ত তার জ্বর থাকে এবং সে মারা যায়। তারপর থেকে আমাদের বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, এখন ওরকম কোনো ঘরে।
আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। আমি কিছু SMS পড়ে ফেলবো। দেলোয়ার রাজিন আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি সারা, এছাড়া আমাদেরকে SMS করেছেন পিউল বাগেরহাট থেকে, এছাড়া আমাদের SMS করেছেন দেব চকবাজার থেকে, আর আমাদেরকে SMS করেছেন রবিন এবং লিখেছেন SMS পড়ো না কেন। তুষার মিরপুর 10 থেকে SMS করেছেন যে ভাই আমি প্রথম তোমার কাছে SMS পাঠালাম, আমি খুবই লাকি যে আপনার SMSটা প্রথমবারে পড়ে ফেলতে পেরেছি এবং একজন মানুষ অন্তত আমাকে বলবেন না যে SMS পড়ি না কেন। নীলয় আমাদের SMS করেছেন, রিতা আমাদের SMS করেছেন, মাথা ব্যথা করছে এবং তারপরে তিনি শুনছেন আমাদের সঙ্গে আছেন, এই জন্য ধন্যবাদ আপনাকে। ঘোস্ট হান্টার দিগন্ত আমাদের SMS করেছেন আবারও, এছাড়াও আমাদের SMS করেছেন গাফার উত্তরা থেকে, এছাড়াও SMS করেছেন আমাদেরকে ইরিন, ইরিনের খুব ভয় লাগছে তিনি বলেছেন, সৈকত যোশী আমাদের SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাদেরকে রাকিব, আমাদেরকে SMS করেছেন রাজীব, আমাদেরকে SMS করেছেন এছাড়াও মাসরুর সহ আরো অনেকে, এছাড়াও গোল্ডেন বয় তন্ময় সিলেট থেকে SMS করেছেন। ভাই আপনার কাছে কিন্তু জানতে চাই যে সিলেটের ঘটনাগুলো আমাদের কাছে লিখে পাঠান। আর ভাই এবং তিনি লিখেছেন যে SMS SSC এক্সামের জন্য ভূত FM আর ফেসবুক বাদ দিতে চাচ্ছি বাট পাচ্ছি না। আচ্ছা, আপনাকে একটা উপদেশ দিব, আমি উপদেশ দিতে কোনো টাকা লাগে না এই জন্যই দিব আর কি। তো উপদেশটা হচ্ছে এরকম যে আপনি একটা খুব সহজ বুদ্ধি আছে যে আপনি যদি পড়াশোনার বাদ দিয়ে অন্য সবকিছু করতে থাকেন তাহলে আপনার এর ফলশ্রুতিতে কি কি হতে পারে সেটা একটু চিন্তা করবেন এবং সেটা লিখে রাখবেন টেলিভিশনের সামনে, কম্পিউটারের সামনে এবং যে সমস্ত জায়গায় আপনি যেতে পছন্দ করেন সেরকম জায়গায় আপনি লিখে রাখবেন। দেখবেন যে মোবাইলে রিমাইন্ডারও দিতে পারেন, হ্যাঁ, যে মানে কি বলবো যে হয়তো এরকম মোবাইলে দিয়ে রাখলেন যে না পড়লে গলা ধাক্কা, একটু পর পর আপনাকে মোবাইল ওরকম ভাবে মনে করাই দিল আর কি। যাই হোক, এরকম তাহলে আপনি দেখবেন যে এমনি পড়তে ইচ্ছা করছে। জাহাঙ্গীর আমাদেরকে SMS করেছেন, বলেছে যে আমার কাছে ভয়ঙ্কর বাস্তব ঘটনা আছে, আমি বলতে চাই। আমার কাছে কিন্তু ঘটনা খুব ইম্পর্টেন্ট আপনাদের ঘটনাগুলো জানা, আর সেই জন্য যেটা করতে হবে আমাদেরকে SMS পাঠাতে ইমেল করতে হবে, আমি ইমেল অ্যাড্রেসটা একটু পরে আপনাদেরকে জানিয়ে দেবো। রাজীব আহসানুল্লাহ আমাদের SMS, রাজীব আমাদের আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে তার কাছে একটা ঘটনা আছে, ভয়ঙ্কর একটা ঘটনা আছে, সেই ঘটনাটা তিনি শেয়ার করতে চান। নীরব আমাদের SMS করেছেন চিটাগাং থেকে এবং তিনি বলেছেন যে বর্তমানে আমরা সিলেটে অবস্থান করছি। ভাই আপনারা যারা সিলেটে আছেন তাদেরকে বলবো যে আপনারা আমাদেরকে ইমেইলের মাধ্যমে আপনাদের সবচাইতে ভয়ঙ্কর জায়গা কোনগুলো সিলেটের কালকের মধ্যে আমাদেরকে প্লিজ 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 ইমেইল করে সেটা জানিয়ে দিন। আমরা চেষ্টা করব আগামী শুক্রবারে সিলেটে যাওয়ার এবং আমরা শুরু করছি সিলেট দিয়ে এবং সেইখানে সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাটা, যেটা সবচাইতে বেশি জায়গাটা হন্টেড, সেই জায়গাটায় আমরা যাব এবং সেখান থেকে আমরা সরাসরি ভূত FM ভাবছি যে অন এয়ার করবো। সো আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে ইমেল পাঠাবেন আর 6 উইনারকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে, সেটাও মনে রাখবেন। আর সেই সাথে বলবো যে আমাদের ইমেল অ্যাড্রেসটি অবশ্যই অবশ্যই লিখে নিতে ভুলবেন না, আর সেই ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত FM @radiofurti.fm, স্পেলিংটি আমি আরো একবার বলছি BHOOTFM@radiofurti.fm। এখানে ইমেল করবেন নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ, যাতে যেই ফোন নাম্বারটি দিবেন সেই ফোন নাম্বারটি যেন অবশ্যই আপনাকে পাওয়া যায়। আজকে সময় শেষ হয়ে গেছে, আজকে আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করব ভূত FM। আগামী সপ্তাহে বছরের শেষ ভূত FM আপনাদের সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই দিনের ভূত FM-টি বুঝতেই পারছেন একটু অন্যরকম হবে, সুতরাং সবাই প্রস্তুত থাকুন। যারা SMS পাঠিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, এবং যারা গল্প পাঠাবেন তাদেরকে আরো অগ্রিম ধন্যবাদ, কারণ আপনাদের জন্য আমরা নতুন নতুন সব ঘটনা, নতুন নতুন গেস্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং সেই সাথে নতুন নতুন ঘটনা আপনাদের উপহার দিতে পারি। সো স্টে টিউন ফর রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আজকে এখানেই শেষ করছি ভূত FM, কথা হবে আবারও আগামী শুক্রবার একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আমার এবং মাসুমের পক্ষ থেকে আজকে এখানে টাটা।